Night comes alive with Grimming Form.
Yes, the night comes alive with Grimming Form. Shunchen shop shuman video food delivery plan. আসসালামু আলাইকুম আশা করি আছেন মাসুম ভাই এবং আজকে অতিথিরা করিতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূতাত্ম আপনাদের শুরুতে জানিয়ে দিই কিভাবে কমিউনিকেট করবেন আমাদের সাথে আমাদেরকে যদি আপনারা লিখতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutatmatterweightvideofoodkit.fm which is bhutatmatterweightfm @radioforti.fm অর্থাৎ RTI এখানে আপনি আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে আমরা খুবই চাই যে আপনি স্টুডিওতে এসেই আপনার ঘটনাটা শেয়ার করেন আমাদের সাথে আর সেই জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বরটা খুবই জরুরি হয় আপনাদের পরবর্তীতে কমিউনিকেট করার জন্য আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন ঠিক একই লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে আর সেই সাথে আমাদের ফেসবুকে পেজ যারা ভিজিট করতে চান দেখতে চান যে আছে কারা উপস্থিত আছেন আমাদের সাথে দুটো পেজেই দুটো ডিফারেন্ট পোস্ট রয়েছে এবং উইচ ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং আপনি যে দেখতে পারেন ইউ ক্যান চেক ইট আউট একটা হচ্ছে www.facebook.com/video.foodti অ্যান্ড www.facebook.com/bhutatmatterweightrussell আমাদের অরিজিনাল পেজ নিয়ে আপনারা অনেকেই বলেন যে কোনটা অরিজিনাল বুঝতে পারেন না যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি লেখেন তাহলে অন্য কোনো পেজে ল্যান্ড করার কোনো সম্ভাবনা নেই তো চলে যাই আজকের প্রথম ঘটনায় জানি না কেমন লাগবে পড়ে শোনাচ্ছেন হায় আসল ভাই আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন আমি জানি আসল ভাই আপনি সবসময় ভালোর দলে তাই নতুন করে জানতে চাইলাম না যে আপনি কেমন আছেন আমি মেহেদী হাসান আমার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বাবরা গ্রামে অবস্থিত তাই আমার পক্ষে ঢাকার স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয় আমি চাই আপনি আমার ইমেইলটা লিসেনারদের উদ্দেশ্যে পড়ে শোনান আমার ঘটনাটি ভূতাত্ম টিম যদি সিলেক্ট করে তবে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তার রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমার আব্বুর সাথে ঘটেছে সৌদি আরবের একটা নির্মাণাধীন এয়ারপোর্টে যাই হোক আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই আমি সৌদি আরবের জেদ্দা শহরে থাকি সবে মাত্র 5 মাস হয়েছে আমি এই পুরাতন দেশে আবার নতুন করে এসেছি শহরে সবকিছুই মোটামুটি আমার কাছে চেনা কারণ আমি বিগত সময়ে এই দেশে থেকেছি প্রায় 14 বছর এখানে এসে কাজ করছি একটা ঠিকাদারি কোম্পানির অধীনে আর পুরো কোম্পানি কাজ করছে জেদ্দায় নতুন একটা এয়ারপোর্ট তৈরিতে নিরাপত্তার কথা চিন্তা করে এয়ারপোর্টের নাম আমি উল্লেখ করছি না সেদিনের তারিখ ছিল 18/4/2018 বুধবার আমি প্রতিদিনের মতো আজও আমার ডিউটি ছেড়ে যাচ্ছিলাম মেসের দিকে উদ্দেশ্য ইউনিফর্মটা ছেড়ে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাওয়া সময়টা ছিল মাগরিবের আজান হয়ে গিয়েছিল তাই নামাজ পড়ার উদ্দেশ্যে একটু তাড়াহুড়া করেই সবার আগে আমি একা হাঁটা শুরু করলাম আমার মেসের দিকে অনেকটা পথ একা আসার পর এয়ারপোর্টের এরিয়ার ভেতরে একটা বিল্ডিং এর দিকে তাকাতে বাধ্য হলাম আমি কারণ বিল্ডিং এর নিচের ফ্লোরে পাশাপাশি বসা দুটো লোক গোঙানির মতো শব্দ করছে এবং ইশারায় আমাকে ডাকছে আমি কিছু না ভেবেই তাদের কাছে গেলাম কারণ লোক দুটোর শরীরে পড়া ছিল আমাদেরই কোম্পানির ইউনিফর্ম তাছাড়া চেহারাও দেখে মনে হচ্ছিল তারা বাঙালি ভাবলাম কোনো সাহায্য লাগবে তাদের যাবার সময় কেন যেন মনে হচ্ছিল ওদের কাছে যাওয়াটা এখন বোধহয় ঠিক হবে না কারণ ওদের কাছে গেলে হয়তো আমি মাগরিবের নামাজটা কাজা হয়ে যাবে আমি এত কিছু ভেবেও গেলাম তাদের কাছে কাছে যেতে ওদের একজন বলে উঠল শওকত পানি দে আমরা দুজন পানি খাবো খুব তৃষ্ণা পেয়েছে রে আমাদের আমরা কম বেশি সবাই জানি সৌদি আরব এখন অনেক গরম আর এই গরমের দিনে 1 ঘন্টা পানি ছাড়া বেঁচে থাকা কষ্টের তাই আমার খুব মায়া হলো তাছাড়া ওদের চোখে মুখে ছিল এক সমুদ্র পানির পিপাসা তাই ইউনিফর্মের পকেট থেকে পানির বোতলটা বের করে আমি দেখলাম যে এতটুকু পানি পর্যন্ত নেই, আর পানি থাকার কথাও না, কারণ একটু আগে বোতলে থাকা সবটুকু পানি আমি শূন্য করে বোতলটা পকেটে রেখে দিয়েছিলাম। তাদের দুজনকে বোতলটা দেখিয়ে বললাম, ভাই আমার কাছে পানি নেই। তখন তাদের একজন ধমকে সুরে বলে উঠল, পানি নেই তো কোথা থেকে এনে দে? তোকে বলছি না আমাদের খুব তৃষ্ণা পেয়েছে। আমি একটু ভয় পেলাম ওদের ধমকের সুরে, তার ধমকটা ছিল স্বাভাবিক। গোঙানির শব্দের সাথে ধমকের সুর যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আগে কখনো জানতাম না, যদি ওই দিন এই পরিস্থিতির শিকার না হতাম। তাছাড়া আর একটা বিষয় মাথায় কাজ করছিল, লোক দুটো কিভাবে জানলো আমার নাম? আমি তোদের চিনি না, আর কখনো দেখেছি বলেও মনে হয় না আমার। ওরা কিভাবে আমাকে চেনে, আমার নাম জানে? এসব ভেবে আরো ভয় পেয়ে গেলাম। তখন আমার শরীরটা প্রায় অবশ হয়ে আসছিল অজানা এক ভয়ঙ্কর স্পর্শে, কিন্তু আমি শুধু বুঝতে পারছিলাম যে আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমি একটা মুহূর্তে মাথা ব্যথা অনুভব করতে শুরু করলাম, আর নাকের নিচে তীব্র রক্ত পচা দুর্গন্ধ এসে দোল খাচ্ছে। তখন আমার মনে হচ্ছিল এখানে আর কিছুক্ষণ দাঁড়ালেই আমি হয়তো মাথা ঘুরে পড়ে যাব। তাই নিজেকে সামাল দিয়ে পেছনে তাকালাম, দেখার চেষ্টা করলাম আমার কোনো কলিগ এতক্ষণ এদিকে আসছে কিনা, কিন্তু না, ওরা কেউ এখানে আসেনি। আমি নিরুপায় হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে বললাম, ভাই আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আপনারা দয়া করে একটু কষ্ট করে পানি এখানে খান। এই কথা বলা মাত্র আমি লক্ষ্য করলাম তাদের দুজনের চোখেই রক্তে লাল হয়ে গেল। ক্রমশ আমার দিকে তারা যেন ধেয়ে আসছে, গোঙানির মতো শব্দ করে বলছে, পানি দে পানি দে। মনে হচ্ছে ওরা আমাকে গিলে খেয়ে ফেলবে, আর এভাবেই ওরা আমাদের তৃষ্ণা মেটাবে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কিন্তু এখানে যে অন্য কিছু ঘটছে তা আমি তখনও বুঝতে পারিনি। আমি ওদেরকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনতে চাইছে না। ওই বিকট গোঙানির শব্দে ধেয়ে আসছে আমার দিকে। আমি এবার আরো বেশি ভয় পেয়ে গেলাম, বুঝতে পারলাম এখানে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। একটা সময় আমার কেন যেন মনে হলো আমি এখন ওই বিল্ডিং এর নিচের ফ্লোরে নেই, আমার অবস্থান বিল্ডিং এর ছাদের কার্নিশে। আমার কেন যেন মনে হলো ওরা আমাকে এখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়। তাই আমি কোনো কিছু না ভেবে ওখান থেকে ওদের পাশ কাটিয়ে দৌড় দিতে চেষ্টা করলাম। জানি না কতক্ষণ ওভাবে দৌড়িয়েছিলাম, কিন্তু কোথায় দৌড়িয়েছিলাম, কতটুকু পথ অতিক্রম করেছিলাম। এক সময় পেছন থেকে গোঙানির শব্দে ওরা বলে উঠল, আজ বেঁচে গেলি। তারপর আর কিছু মনে নেই আমার। রাতে তখন চোখটা খুললাম, তখন দেখি আমি হসপিটালের বেডের ওপর, পাশে আমার কলিগরা। ওরা আমার কাছে জানতে চাইল কি হয়েছিল আমার, আমি কেন রানওয়েতে অজ্ঞান হয়েছিলাম। অতঃপর আমি তাদেরকে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। ওরা আমার কাছ থেকে সবকিছু শোনার পর আঁতকে উঠে বলল, তোমার মুদির কি তোমাকে ওই জায়গা সম্পর্কে আগে কিছুই বলেনি? এখানে সুপারভাইজারকে মুদির বলে। আমি নাসূচক উত্তর দিলাম। ওরা তা আমাকে বলল বিল্ডিংটা সম্পর্কে। আজ থেকে প্রায় দেড় বছর আগে যখন এয়ারপোর্টের কনস্ট্রাকশনের কাজ চলছিল, তখন ওই বিল্ডিং এর কাজে নিযুক্ত ছিল 13 জন ওয়ার্কার। কাজ করার এক পর্যায়ে একজন ওয়ার্কার ছাদের কার্নিশ থেকে ফসকে পা পিছলে পড়ে যায়, আর সেই দৃশ্য দেখে মাথা ঘুরে পড়ে যায় আরেকজন ওয়ার্কার। ওরা দুজন নিচে পড়ে যাওয়া মাত্র ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করা হয়েছিল। নিচে পড়ে ওরা অবশ্য 15 মিনিটের মতো বেঁচেছিল। এই 15 মিনিট ওরা সবার কাছে পানি চেয়েছিল, পানির পিপাসায় ওরা দুজন খুব কাতরাচ্ছিল, অথচ কেউ ওদেরকে এতটুকু পানি খেতে দেয়নি। এভাবে ওরা পানি চাইতে চাইতে এক পর্যায়ে মারা যায়। তারপর পুলিশ আসে, লাশ দুটো নিয়ে যায়। পরে অবশ্য জানা যায় লাশ দুটো বাংলাদেশে তাদের নিজের নিজের ঠিকানায় পাঠানো হয়েছিল, কিন্তু তাদের অতৃপ্ত পিপাসা এবং অতৃপ্ত পিপাসার তো আত্মা এখনো এই নিষ্ঠুর এয়ারপোর্ট ছেড়ে যায়নি। ওরা এখনো মাঝে মাঝে এখানে আসে, সারা সন্ধ্যা গোঙানি দেয়, মানুষের কাছে পানি চায়। কেউ পানি না দিলে ওরা তাকে ভয় দেখায়। এখান থেকে ভয় পেয়ে অনেক মানুষ মারা গেছে এই দেড় বছরে। কোনো হুজুরি এখান থেকে ওদের পুরোপুরি দাঁড়াতে পারেনি। শোনা যায় একজন হুজুর নাকি ওই জায়গাটা বন্ধ করে দিতে চেয়েছিল, জায়গাটা বন্ধ করে দিয়ে যাবার পথে হুজুর সড়ক দুর্ঘটনায় মারা যান। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তবে লিসনারদের পড়ে শোনাবেন। আর হ্যাঁ, ওই ঘটনার পর থেকে আমার আব্বু খুব অসুস্থ, তার শরীরে প্রচন্ড জ্বর, তাই আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটা গত বুধবার সন্ধ্যার সময় আমার আব্বুর সাথে ঘটা। ঘটনাটা একটু অস্বাভাবিক, তাই প্রথমে আব্বুর কথা আমার একদম বিশ্বাস হয়নি, কারণ মরা মানুষ কখনো পানি খেতে চায় এটা আসলেই বিশ্বাসযোগ্য না। আসলে আমার মামা আমাকে বিশ্বাস করিয়েছে বিষয়টা, কারণ আমার মামাও থাকেন সৌদি আরবে, তিনি আব্বুকে দেখতে গিয়েছিলেন, তারপর সেখানে যে ঘটনা ঘটেছে ওয়ার্কার কর্মীদের কাছ থেকে সবকিছু শুনেছিলেন। আপনি চাইলে আমার আব্বু এবং মামার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আরও এরকম ঘটনা আছে যা স্বাধীনতার পূর্ব সময়কার, সবগুলো ঘটনা আমার দাদার কাছ থেকে শোনা। যদি আমার দাদা এখনো বেঁচে আছেন, আপনি চাইলে তাকে স্টুডিওতে নিতে পারেন। এই ছিল ঘটনা, শোনালাম আপনাদেরকে। কেমন লেগেছে এটা বলবেন তো আপনি। আশা করছি যে ভালো লেগেছে, এবং সেই মুহূর্তটা চিন্তা করেন, সেই সময়টা চিন্তা করেন, সেই প্রেক্ষাপটটা চিন্তা করেন। আপনি যদি একবার আপনার কল্পনায় সেই এয়ারপোর্টে সেই সন্ধ্যায় সেই জায়গাটায় গিয়ে দাঁড়াতে পারেন কল্পনায়, তাহলে দেখবেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনারা সবাই বলেন যে হসপিটালের ঘটনা শুনতে চান, লাশের ঘটনা শুনতে চান। আজকে আমাদের প্রথম অতিথি এসেছেন একটা হসপিটালের ঘটনা নিয়ে। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন প্রথমে জেনে নিই তার নাম, কোথা থেকে এসছে, তারপরে তার ঘটনা নেব।
আমি শ্যাম পুরান ঢাকা চাঙ্গারপুর থেকে বলছি।
ওকে,
ঘটনাটা আমার সাথে ঘটা।
আচ্ছা,
সেটা 2010 সালের ঘটনা। 2010 সালের ডিসেম্বর মাসে খুব শীত ছিল, তো সেই সময় আমার দাদা ছোট ভাই উনি খুব অসুস্থ হয়ে যায়।
আচ্ছা,
অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে আমরা চিন্তা করেছি হয়তো করতে স্ট্রোক হয়েছে, ওনাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই।
আচ্ছা,
তো নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক করলো, ডাক্তার কিছু টেস্ট করতে দিল। তো আমরা টেস্ট করার পর ডাক্তার বললো যে ওনাকে 3 নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হবে। তো 3 নম্বর ওয়ার্ডটি হচ্ছে মানে বহির্ভাগ বিভাগে খুব কাছে, সেখানে তখন ঢাকা মেডিকেল মকটা খুব কাছেও থাকে। তো ওনাকে বেডে দেওয়ার পরে ওনাকে স্যালাইন দেওয়া হয়। তো দাদাকে সমস্যা হচ্ছিল, ওনাকে যখন স্যালাইন দেওয়া হয় উনি হাত থেকে সেগুলো খুলে ফেলছিল, তার কারণে ওনার সামনে একজনকে থাকাটা খুব জরুরি ছিল। তো সেই রাতে দায়িত্ব পড়লো আমার আর আমার বড় চাচার। তো আমরা দুজন সেখানে ছিলাম। তো রাতের বেলা 12টার পর আমার চাচা স্মোক করার জন্য নিচে যায়, আমি তখন দাদা পাশে তার হাতটি ধরেছিলাম। তো আমার চাচা যখন ফিরে আসলেন, তখন চাচা বললেন, চাচা তুমি একটু দাঁড়াও, আমি টিউচি থেকে হয়ে আসছি। তো আমি স্মোক করার জন্য সে পিছন দিকে সে মর্গের কাছাকাছি গেলাম, সেখানে সে প্লেস ছিল আমার জন্য। তো আমি দেখলাম যে খুব বেশি দূরে না একটা লোক দাঁড়িয়ে আছে খুব কম দৃষ্টিতে। আমি তাকে, যেহেতু শীতের রাত, আমার যে স্মোক এর জন্য সিগারেট ছিল, আমি ওনাকে অফার করলাম যে আমার কাছে একটা সিগারেট আছে, আপনি চাইলে এসে নিয়ে যেতে পারেন। উনি কিছু বললেন না। তো আমি নিজের থেকে এগিয়ে গেলাম, তারপরে সিগারেট দেওয়ার পরে উনি সেখানে সিগারেট নিয়ে চলে গেলেন। তো আমি কিছু মনে করলাম না, আমি আমার স্মোকটা শেষ করে আমি ফিরে আসলাম। ফিরে আসার পর সেখানে ছিলাম, দাদার সামনে ছিলাম। এরপর তার ঘন্টা দেড়েক পরে আমি আবার নিজে নামি।
আচ্ছা,
সে একই জায়গায় যাওয়ার পর দেখি যে হ্যাঁ, উনি সেখানে দাঁড়িয়ে আছে। তো যেহেতু আগেবার সিগারেট দিয়েছি, নিজে থেকে ওনাকে বললাম যে আপনি সিগারেট, আমি বললাম যে আপনি সিগারেট নেন। তো উনি আসলো, আসার পর ওনাকে জিজ্ঞেস দেওয়ার পর বললাম যে আপনার নামটা কি। তো উনি বলে যে আমার নাম জসিম।
আপনি
কি এখানে? ওনাকে যে আমার বাড়ি নারায়ণগঞ্জ আসারায়, সেখানে অ্যাক্সিডেন্ট হয়, আমি আমার ভাই আর আমার মা এখানে এসেছি। তো আমি লক্ষ্য করলাম যে ওনার গেঞ্জিতে রক্তের দাগ আছে।
আচ্ছা,
তো বলার পরে বললাম যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন এখানে, তো বলবো দেখেছি ওনার মানে গলার এখানে একটা দাগ আছে যেটা অনেক বড় ক্ষত। তো এটা বলার পরে উনি সেখান থেকে মানে চলে গেল, তো আমিও চলে আসলাম। আসার পরে চারটা সাড়ে চারটার দিকে হবে আমি আবার নামি, নামার পর সেখানে যাই, যাবার দিয়ে সেই লোকটা দাঁড়িয়ে আছে। ধাগার পরে আমি যার সামনে যাই দেখি যে ওনার হাতে সেই দুটো সিগারেট রাখা আছে। উনি আমার হাতটা ধরে ফেললেন, ধরে বললেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সকালবেলা। আমি তো খুব ভয় পাচ্ছি তখন, তোমার কাছে ভয় পাই না, আমি দুটো কথা বলতে চাচ্ছি আপনার সাথে। তো বললো যে সকালবেলা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর হওয়ার পর আমাকে যখন নিয়ে আসে আমার ভাই আমার মা, তো ডাক্তার আমার চিকিৎসা করতে চায়নি, কারণ হচ্ছে কি যেহেতু অ্যাক্সিডেন্ট কেস সেটা পুলিশ কেস করতে হবে, এটা নাহলে ডাক্তার কিছু করবে না। তো তার মা তার ভাই অনেক দৌড়াদৌড়ি করছিল, করার পরেও সেখানে হলো যে অনেক দেরিতে পুলিশ সেই কেসটি নেওয়ার পরে ডাক্তার যখন চিকিৎসা শুরু করলো ততক্ষণে লেট হয়ে গেছে, উনি ইন্তেকাল করেন তখন। তারপরে উনি বলছে যে এটা হওয়ার পর পুলিশরা বলেছে তাকে পোস্টমর্টম করবে, এই জন্য তাকে ফেলে রেখেছে। তো উনি বলছে যে আমার আসলে খুব ঠান্ডা লাগছে, এখানে খুব ঠান্ডা লাগছে, আমাকে তারা ফেলে রেখেছে। এটা বলার পর উনি বলছে যে আপনাকে কথা বলি যে আমার ভাই আর মাসে যদি দেখা হয় তাহলে বলবেন যাতে আমার বাবার কবরে যাতে আমার কবর দেওয়া হয়। এরপরে আমি সেখান থেকে যখন আমি দ্রুত ফিরে আসি, আমার চাচা বলে যে তোমার হাতে এটা কি সেটা, আমি দেখেছি হ্যাঁ সেই হাতে ডাক্তার ছিল। এত ঠান্ডা একটা অনুভূতি আমি হয়তো কখনো পাইনি। আমি যখন সকালবেলা যখন বাবার সাপড়ে যখন আমি নিচে নামি সেই মর্গে পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ মনে পড়লাম যে দেখেছি হ্যাঁ একটি লোক একটি মহিলার কি করছে, একটা লাশ উঠাচ্ছে। তা আমি নিচে থেকে গিয়ে বললাম যে এক্সকিউজ মি একটা কথা বলতে পারি, ইমার্জেন্সি বলুন যে লাশটা কয়েকটি বলা যাবে বা আপনি কোত্থেকে এসেছেন।
আচ্ছা,
তিনি বলছেন যে হ্যাঁ আমি নারায়ণগঞ্জ চাষড়া থেকে এসেছি, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল এটার জন্য। তো আমি বললাম যে আপনার ভাইয়ের নামটা কি জসিম, বলে যে হ্যাঁ। আমি বলছি একটা ব্যতবী মাফ করবেন, আপনার বাবা কবরে ওনাকে কবর দিন, বলে আমি সেখান থেকে চলে আসি।
আপনার নিজের সাথে ঘটেছে?
আমার নিজের সাথে ঘটেছিল,
নিজের চোখে দেখেছেন?
নিজের চোখে দেখেছি।
এবং তিনি বলে গেছেন যে কোথায় তাকে কবর দিতে হবে, এবং তিনি অলরেডি তখন মারা গেছেন?
অবশ্যই।
এবং আপনি নিজের চোখে সেটা দেখতে
পাচ্ছেন?
আচ্ছা, এবং আপনি তারপরে কি করলেন?
আমি পরে কিছু না, এরপরে আমি চলে আসি আমার বাসায়, স্বাভাবিক জীবনযাপনটা করছিলাম তারপরে, কিন্তু সেই স্মৃতিটা ভুলতে পারছিলাম না।
এবং আপনি যখন তার সাথে দেখা করে হসপিটালে ফিরে আসলেন আবার আপনার রিলেটিভের কাছে, তখন আপনি কিভাবে বুঝলেন যে তার সাথে আপনার দেখা হয়েছিল? কোনো আপনারা লিখে পাঠান যে ঘটনাটি কেমন লাগলো আপনার কাছে। এবং উনি নিজের চোখে একটা মৃত মানুষ শুধু দেখেছেন তাই না, সেই মৃত মানুষের সাথে কথা বলেছেন, এবং তিনি তখন স্মোক করছিলেন, এবং যে ধরনের ঘটনা ঘটে যে স্মোক করা যাবে না বা এরকম ধরনের ঘটনা, সেরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি, ঘটনাটা একদম নর্মাল, একটা মানুষের সাথে কথা বললে যেরকম হয় ঠিক সেইভাবেই তিনি কথা বলেছেন, খুবই অদ্ভুত। আমরা চলে যাব আমাদের সেকেন্ড অতিথির কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব, এবং চলুন আপনার নামটা প্রথমে একটু শুনি, তারপরে আপনার ঘটনায় যাই, এবং আপনি প্লিজ একটু কাইন্ডলি বলবেন যে ঘটনাটি কোথায় ঘটেছিল, আপনি কোথা থেকে এসেছেন।
জি ধন্যবাদ, আমার নাম মেহেদী হাসান অনিক। ঘটনাটা ঘটে 2008 এর দিকে।
জি,
আমার বাসাটা হলো বেসিক্যালি খুলনাতে।
জি,
আর আমি বেসিক্যালি খুলনা থেকে রাজশাহীতে গিয়েছিলাম ট্রেনে করে। তো রাজশাহীর একটা এলাকাতে বেসিক্যালি ঘটনাটা ঘটে, তার রিজনটা হলো আমি ওখানে অফিসের একটা কাজে গিয়েছিলাম, তখন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হয়। সো রাজশাহীতে হিউজ পরিমাণ অনেক পিপল, তখন হোটেলের খুব ক্রাইসিস চলছিল,
সব বুক ছিল, সব।
তো তখন আমার আসলে শহরের ভিতরে কোনো হোটেলে আর ওঠার সম্ভাবনাটা বা সুযোগটা হয়নি। শহর থেকে একটু দূরে রাজশাহী ইউনিভার্সিটির দিকে যেতে হাতে ডান দিকে একটা গলি চলে যায়, ওই গলির ভিতরে আমাকে একজন বলল যে ওখানে একটা পুরানো বাড়ির মতো আছে, তো এটা এখন বর্তমানে হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে, আপনি চাইলে ওখানে থাকতে পারেন।
আচ্ছা,
সেই ক্ষেত্রে আমি ওখানে যাই, গিয়ে তিনতলা একটা বাড়ি। সর্বপ্রথম বাড়ির বর্ণনাটা আমার মনে হয় আগে দেওয়া দরকার, ঘটনাটা সম্পূর্ণ বুঝতে হলে, যেহেতু নিজের সঙ্গে ঘটনাটা ঘটে গেছে। তো এটা আসলে সাধারণত আমরা সিনেমাটিক কোন ধরনের গল্পের মধ্যে এমনটাই দেখে থাকি, বাট কখনো বাস্তবতার সঙ্গে কেমনটা হয় তার মিলটা কখনো খুঁজে পাইনি। তো এই মিলটা আমার নিজের জীবনের সঙ্গে যেহেতু ঘটে গেছে, তো আমি মনে করছি হয়তো আমাদের সবার সঙ্গে ব্যাপারটা শেয়ার করলে হয়তো অনেক কিছু জানা যাবে বা বোঝা যাবে। তিনতলা বাড়ি, বাড়িটা ঠিক অনেকটাই পুরাতন, স্বাধীনতা যুদ্ধের আগের দিকেই হয়তো হবে, আগে হয়তো অনেকে বসবাস করতো বাট বর্তমানে কেউ নাই। তবে বোঝা যাচ্ছে যে এই বাড়িটাতে অনেক ফ্যামিলি, অনেকগুলো মানুষ এখানে থাকতো।
আচ্ছা, একটা সময় থাকতেন,
একটা সময় থাকতেন, এটা কোনো সিঙ্গেল পরিবারের জন্য না।
আচ্ছা,
অনেক রুম এবং বাড়িটার আপনার তিনতলা বাড়ির মধ্যে প্রথম দিকের একতলা দোতলাতে সম্পূর্ণটাই ব্লক, সম্পূর্ণটাই রুম দিয়ে ঘেরা। তিনতলাটার দিকে কিছুটা উন্মুক্ত, কিছু একটা রুফটপ আছে এবং তার কিছু অংশ ছোট তিনটা চারটা রুম আছে। বাড়ির পিছন সাইডটাতে চারিপাশে ঘোরানো এবং মাঝখানে ছোট একটা উঠান আছে, একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা গাছ আছে, চারিপাশে বারান্দা। তো বারান্দার রেলিং গুলো কোথাও কোথাও ভাঙা, কোথাও কোথাও আছে, খুবই রিস্কি একটা প্লেস, এক প্রকার পুরাতন একটা বাড়ি। আর বাড়িটার চারিপাশে প্রচুর পরিমাণে বড় বড় গাছপালা। আমার হোটেলে যে রুমটাতে আমি পাই সেটা সম্পূর্ণ তিনতলার উপরের দিকে, একেবারে কর্নারে একদম একা একটা রুম পাই। এবং আমার রুমের সামনে উন্মুক্ত ছাদ এবং ছাদের উপরে প্রচুর পরিমাণে পাতা, গাছের বিভিন্ন অংশ ওখানে ছড়ানো ছিটানো, অপরিষ্কার বা স্যাঁতসেঁতে পরিবেশ এক প্রকার বলা যায়।
আচ্ছা,
সকালবেলা এসে উঠি এবং দুপুরের দিকে খাওয়া দাওয়ার শেষে বিকেলের দিকে বাইরে একটু ঘোরাঘুরি করার পরে রাতের দিকে আমি খাবার খেয়ে উপরে আসি। তো হোটেলের যে কেয়ারটেকার যিনি ছিলেন, উনি রাতে আমাকে একবার দরজা নক করে এসে আমাকে কিছু পানি দিয়ে যান এবং আমি পানিটা রেখে দরজাটা বন্ধ করে দিই। রুমের একটু বর্ণনাটা দিই, ছোট্ট একটা রুম, খুব বেশি বড় নয়। উপরে অনেক পুরাতন আমলের একটা ফ্যান আছে, যে ফ্যানটা দিয়ে আসলে ব্যবহারটা করতে হচ্ছে। আর রুমের জানালা দুটো, কপাটগুলো সাধারণত আপনার সবুজ কালারের কাঠের।
জি,
প্রথম দুটো লাগানো যায়, উপরে দুটো লাগানো যায় না, উপরে দুটো সম্পূর্ণ খোলা থাকে, বাট রডের এক ধরনের সাধারণত স্ট্রাকচার দেওয়া যাতে একটু সেফটি থাকে, যাতে করে কেউ ওই জানালা দিয়ে ভিতরে না ঢুকতে পারে।
আচ্ছা,
চারিপাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে ওখানে। রাতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় প্রায় অ্যারাউন্ড 10:30 দিকে, 10:30 থেকে 11:00 দিকে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো ইলেকট্রিসিটিটা চলে যায়, তো আমার কাছে আমার ব্যাগে মোমবাতি ছিল, আমি মোমবাতিটা জ্বালাই, জ্বালিয়ে আমার কিছু অফিসের টুকটাকে কিছু কাজ করি। 12:00 থেকে 12:30 দিকে আমি বিছানায় চলে যাই, হালকা শীত শীত ছিল, তো আমি কম্বলটা গায়ে দিই। গায়ে দিয়ে ঘুমানোর পরে যখন ইলেকট্রিসিটি চলে যায়, এর কিছুক্ষণ পরে ঠিক 12:00 থেকে 12:30 দিকে, তখন চারিপাশে অন্ধকার ছমছম পরিবেশ, বাট মনে হচ্ছে যে বারান্দা থেকে কে যেন হাঁটছে।
আচ্ছা,
ঠিক কিছুটা সিনেমাটিক, আমরা যেভাবে সিনেমা কিংবা মুভিতে দেখে থাকি কোন একটা পুরাতন বাড়িতে শাড়ি পরে কেউ একজন হয়তো নূপুরের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক এমনটাই। বাট আমি হয়তো নিজের চোখে ঠিক ওই মুহূর্তে ভয়ের কারণে আর দরজা খুলে যাওয়া হয়নি বা দেখা হয়নি, বাট আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যেটা, সেটা হলো বারান্দায় থেকে ছমছম 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 করে একটা নূপুরের আওয়াজ আসছে। এবং নূপুরের আওয়াজটা ঠিক বারান্দার ওই মাথা থেকে এসে আমার দরজার কাছে এসে থেমে যায়, এবং থেমে গিয়ে আমার দরজার ঠিক সরাসরি সামনের দিকে উন্মুক্ত যে রুম, যে রুফটপটা যেটা ছিল, যে ছাদটা ছিল, সে ছাদের দিকে চলে যায়। ছাদের ওখান থেকে আবার আওয়াজ পাওয়া যায়। কিছুক্ষণ পর ঠিক এমন ধরনের শব্দ পাওয়া যায়, অনেক সময় হাঁটার শব্দ পাওয়া যায়, অনেক সময় মনে হচ্ছে যে তার পিছনে তাকে কেউ ধাওয়া করছে, সে দৌড় দিচ্ছে। অনেক ঘন ঘন নূপুরের আওয়াজগুলো পাওয়া যায়, এবং অনেক কিঞ্চিৎ দূরে যে মাঠের মাঝখানে যে উঠানটা ছিল, উঠানের যে গাছটা, সেটা তিনতলা পর্যন্ত উঠে মানে উঠা ছিল, এতটাই বড় ছিল। তো ওই গাছের ওইখান থেকে অনেক পরিমাণ বাতাসের ঝড়ো হাওয়ার মতো একটা শব্দ, বাট ওই সময়ের যে এনভায়রনমেন্টটা, সাধারণত আপনার অক্টোবর নভেম্বরের দিকে এই ধরনের ঝড় বা বাইরে এমন কোন ধরনের উইয়ার্ড এনভায়রনমেন্ট হওয়ার কোন সম্ভাবনা ছিল না।
আপনি ঘর থেকে মনে হচ্ছিল যে ওইরকমই কিছু একটা,
কারণ আমার জানালা থেকে আমি দেখতে পাচ্ছি, প্রথমে আমার দুটো জানালাই খোলা ছিল।
আচ্ছা,
তো এত পরিমাণ ঝড়ো এবং যে বাতাসের যে গাছপালা যেভাবে পাতাগুলো নড়ছিল, মনে হচ্ছে যে গাছের পাতাগুলো প্রত্যেকটা আমার রুমের মধ্যে চলে আসবে, হয়তো জানালা ভেঙে আমার রুমের ভিতরে ঢুকে যাবে। আমি দেন তখনও ইলেকট্রিসিটি আসেনি, আমি তখন অন্ধকারের মধ্যে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায় তখন আমি জানালাটা বন্ধ করে দিই। বাট উপরে দুটো আসলে বন্ধ করা সম্ভব নয়, তো ওই অবস্থায় ভয়ে এগিয়ে আমি বিছানায় চলে যাই এবং অন্ধকারের মধ্যে আমি চোখটাকে ওপেন রেখে এবং কানটাকে সজাগ রেখে দেখতে থাকি বাইরে প্রত্যেকটা গাছের পাতাগুলো মনে হচ্ছে যে ধেয়ে ধেয়ে রুমের দিকে চলে আসছে।
আচ্ছা,
এবং এটা কন্টিনিউয়াসলি ভাবে এই বারান্দা থেকেই শব্দটা বারবার আসছে এবং আমি নিশ্চিত ছিলাম যে অন্য কোনো মহিলা গেস্ট এই হোটেলে ছিল না, যে কিনা নূপুর পায়ে দিয়ে রাতের বেলায় হাঁটতে পারে কিংবা গান গাইতে পারে, যেটা আমার নিজের প্রত্যক্ষ কানকে ঠিক অবিশ্বাস্যজনক একটা ঘটনা, যেটা আমার জীবনের সঙ্গে ঘটে গেছে এবং যেটা আমি দেখেছি। সাধারণত সিনেমায় এই ধরনের ঘটনাগুলো আমরা দেখে থাকি, বাট আমি আসলে ভয়ে দরজাটা খুলে আর সাহস হয়নি যে সামনের উঠানে কি ঘটছে সেই ঘটনাগুলো ঘটার এবং যেটা নিজের চোখে দেখা, বাট নিজের কানকে আমি অবিশ্বাস করতে পারবো না।
আচ্ছা, তো আপনি কিছু দেখেননি কিন্তু আপনি পুরো জিনিসটা অনুভব করতে পারছেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনার আশেপাশে কিছু একটা ছিল যেটা খুবই অস্বাভাবিক এবং সেটা নিয়ে আপনি খুব মানে ওয়ারিড ছিলেন এবং আপনি টের পেয়েছিলেন যে আপনি বলছিলেন যে আপনার একটু আগে বলার সময় আপনার গুজবাম্প হচ্ছিল, আপনি বাইরে বলছিলেন এবং আপনি জিনিসটা ফিল করেছেন। তো আপনার কাছে আরো ঘটনা আছে, সেই ঘটনা শুনবো আমরা, আরো যাদের কাছে ঘটনা আছে সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমাদের আরো অতিথি আছেন, আমি কালকেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে আমাদের যারা অতিথি আছেন আজকে তারা সবাই মোটামুটি মানে সবাই মোটামুটি না সবাই নতুন, তো আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন এবং আমি আশা করবো যে আপনারা উৎসাহ দেবেন এবং আপনারা সঙ্গে থাকলে আমরা আজকের এই ভূতফিল্মটা অনেক চমৎকার একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। এখন চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেডিয়াম রেডিও ফুর্তি FM অ্যান্ড ফুর্তি
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন।
ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম আবার আপনাদের সাথে। তো চলে যাবো আমরা আবার সেকেন্ড ঘটনার জন্য। আমাদের প্রথম অতিথির কাছে আপনার নামটা বলে আপনার ঘটনাটা প্লিজ একটু শোনাবেন আমাদের।
ভাই, আমি শিয়াম পুরান ঢাকার থেকে। তো ঘটনার সাথে বলে নিচ্ছে যে এখানে গোপনীয়তা রক্ষার্থে এখানে নাম এবং এরিয়াটি ছদ্মনামে বলা হবে। তো এটা এই বছরই ঘটে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এটা আমার ফ্রেন্ডের বোনের সাথে ঘটে যাওয়া। তার নাম হচ্ছে সিনথিয়া। তো আমার ফ্রেন্ড যেভাবে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। সন্ধ্যা থেকে মিটিং করছিলাম অফিসে। অফিসে মিটিং করার সময় হঠাৎ ফোনে বাবা ফোন দেয়। তো ফোন দেওয়ার পর ফোনটা ধরি, ধরার পর বাবা শুধু বলে যে বাবা সিনথিয়া বলে বাবা চুপ হয়ে যায়। তাহলে কি হয়েছে বাবা বলো? তো বলে কি যে তুমি বাসায় আসো। তো তখন বসকে বলে যে বস বাসা যেতে হবে, হয়তো কোনো বড় সমস্যা হয়েছে। তো আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে তার বাইকে করে আমার বাসায় চলে আসি। আর চিনে করতে থাকি যে কী হয়েছে। এরপর দেখি যে বাবা নিচে দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সে বাবা কী হয়েছে? তো বলে যে বাবা কিছু বলছে না। অ্যাম্বুলেন্সে বলো ওকে অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু না, অ্যাক্সিডেন্ট করেনি, তো বেঁকে থাকো। তো আমি উপরে গেলাম, গিয়ে দেখি যে সিনথিয়া কোনার মধ্যে বসে ক্রনশিপ করছে মাথা হেঁচাপ দিয়ে। আমি কিছু না বলে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে আমি আমার গোসল টোসল সেরে আমি নিচে নামলাম। নামার পরে বললাম যে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। তখন আমার বাবা বলে যে দুপুরবেলা সে খাওয়া দাওয়ার রেস্ট নিচ্ছিল, এরপর আসরের পরে তার চাচা এসে জিজ্ঞেস করে যে মা কী হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? তো বলে যে আমাকে একা থাকতে দাও, তুমি এখান থেকে চলে যাও। তো আমার চাচা মুচা হঠাৎ এত রূপ ব্যবহার তো করে না, ঠিক আছে চাচা তো পাত্তা দিল না। কিছুক্ষণ পরে বাবা আসলো, এসে দেখলো যে সে একই জায়গায় বসে আছে, বসে বসে পড়ছে। তো তাকে বলল যে মা কি হয়েছে, তুমি খাওয়া দাওয়া করেছ কি যে আমার সাথে কথা বলবে না, তোমার সেখান থেকে চলে যাও নাকি তো অনেক ক্ষতি হবে এখানে। পরে বাবা বলছেন হয়তো কিছু হয়েছে মন খারাপ, তো সে চলে আসছে। কিছুগুলো তাকে জিজ্ঞেস করলো যে এখন আবার জিজ্ঞেস করলো তাকে কাছে যে হয়তো বা সে খাওয়া দাওয়া করেনি, হয়তো তার মন টন খারাপ হতে পারে বা যাই হোক। তো জিজ্ঞেস করছে, মা তোমার কি খিদে লেগেছে, আমি কি তোমার জন্য কাচ্চি নিয়ে আসবো? তখন সিনথিয়া বলে যে আমরা কাচ্চি খাই না।
আমরা বলছেন
আমরা কাচ্চি খাই না। তো এটা এটা শোনার পরে মানে বাবা চিন্তা করলো যে এটা কি হলো, আমরা কাচ্চি খাই না মানে। তখনই উনি ফোন দেয়। তখন আসার পর তারপর আমরা চিন্তা করলাম যে কি একটা একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে আমরা কোনো হুজুরকে নিয়ে যে পাই তাই সেখানে নিয়ে যাবো, পুরান থাকা তো কোনো এক জায়গায়। তো এটা বলতে বলতেই হঠাৎ করে তার কাছে আমার আঙ্কেল আসলো, তাকে জিজ্ঞেস করলো যে বারবার বলতে লাগলো তোমার কি হয়েছে আমাকে বলো। তো উনি বলে যে আপনি আমাদেরকে বিরক্ত করবেন না, বউ বচন বলছে আপনি আমাদেরকে বিরক্ত করবেন না, ঠিক আছে, বিরক্ত করলে কিন্তু আপনার মেয়ে কিন্তু বেঁচে থাকবে না, তাকে সকালবেলা তার লাশ পাবেন, ঠিক আছে, আপনি এখান থেকে চলে যান, তাকে একা থাকতে দেন। তো এটা বলার পরে আমরা তখন একটা হুজুরের একটা সমর্পণ হলাম, তো চার যোগাযোগ করলাম, তো উনি বলছেন যে ঠিক আছে আপনি সিনথিয়া বলেন যে সুলেমান হুজুর সালাম দিয়েছে। তো বলার পর আমরা তার কাছে আসলাম, আসার পরে বললাম যে মা তোমাকে যেতে হবে, সুলেমান হুজুর সালাম দিয়েছে তো তুমি এখানে আসো। তো বলে গেছেন আমি যাবো না, ঠিক আছে আমাকে বিরক্ত করবেন না, আমাকে একা রেখে দেন। এরপর বারবার বলার পরে সে বলছে ঠিক আছে আমি সিনথিয়ার বাবার সাথে যাব। তো বাবা তাকে নিয়ে রিকশাতে করে নিয়ে গেল, সেখানে নিয়ে যাওয়ার পরে যখন সেখানে নিয়ে গেলাম তাকে দেখার পর তাকে লম্বা একটা সালাম দিল, সেখানে বসলো, ঠিক তার পিছনে আমি বসলাম। তো এখানে বসার পরে তাকে বললো যে তুমি কে? তো বলছে যে আমরা। তো বলছে ঠিক আছে তোমরা কে, কেন আসছো এখানে? তো বলতেছে এখানে আমি, আমার সন্তান, আমার স্বামী, আমার সবাই আছে এখানে। তো এটা বলার পর যে তোমরা এখন কেন এখানে কেন আছে, যে না সে অনেক কষ্ট থাকে, সে রাতের বেলা কান্নাকাটি করে, ঠিক আছে, তো ওকে আমরা এই কষ্ট দেখতে যাচ্ছি না, তাকে যেন হেল্প করতে আসছি। তো যেমন যদি হেল্প যদি করতেই চাও তো দূর থেকে করো, সে তো বাচ্চা মানুষ, সে কষ্ট পায়, তাকে তো আমার ছেলে চলে যাও। তো কিছু রিচুয়াল করা হলো, হওয়ার পর এক পর্যায়ে সে কালেমা পড়ে আমার কোলে শুয়ে পড়লো। তো দেখা গেল যে যখন নিজেদের সাথে যেন কিছু ঘটনা ঘটে তখন আমরা নিজে হতভাগ হয়ে যাই যে আসলে সত্যি কেমন হচ্ছে, কিন্তু হ্যাঁ সত্যি এমন আছে, এটা ছিল তেমন ঘটনাটা।
ওকে, এবং তারপর ছেড়ে দিল?
তারপর ছেড়ে দিল, এখন ভালো আছে বাসায়। মাঝে মধ্যে এখনো তাদের বলে কোনো সময় সমস্যা বলে হয়। পরবর্তী আসলে আমি সেই ঘটনাগুলো ব্যাপ্ত ছিল বসে।
আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনব, এবং আশা করছি সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে।
জি ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি অনেক খুলনা থেকে, ঘটনাটা 2003 এবং 2004 এর দিকে, এক্স্যাক্টলি ঠিক আমার ইয়ারটা মনে নাই, এটা ঠিক কোরবানির একদিন আগের ঘটনা। এটাও ঠিক একই আমার নিজের বাড়িতে ঘটনাটা এবং আমার নিজের চোখে দেখা। তখন বাজে ঠিক 10:30 থেকে 11:00, ইলেকট্রিসিটি চলে গেছে, বাড়িটা অনেক বড়। আমার আব্বু আম্মু তারা দুইজন পিছনে পুকুর ঘাটে সিঁড়িতে বসে, যেহেতু কিছুটা গরম ছিল তো ওখানে তারা সময় কাটাচ্ছিলেন, আমি সামনে ছিলাম, সামনে আমার বাসার সামনে যে সিঁড়িটা আছে ওখানে আমি বসেছিলাম। তো আমাদের ঠিক সামনে একটা উঠান আছে, উঠানের ঠিক কর্নারে দেখে দেয়ালের পাশে একটা গাছ আছে, সেই গাছে দুটো গরু বাঁধা। এই দুটো গরু সাধারণত কোরবানির জন্য আগামীকালকে সকালবেলায় কোরবানির জন্য রাখা হয়েছে। তো আমি ওখানে বসে বসে জাস্ট মোবাইল ফোনে চ্যাট করছিলাম, হঠাৎ করে তখন ইলেকট্রিসিটি ছিল না, চারিপাশে কখনোই কোনো ধরনের আলো কিছুই ছিল না, সম্পূর্ণটাই অন্ধকার ছিল। আমি হঠাৎ করে কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পারলাম যে গবাদি পশুর কাছে খুব বড় একটা আগুনের দলা এসে পড়ে, এবং এটা আমার নিজের চোখে দেখা। আমার সম্পূর্ণ গাটা ছমছম করে ওঠে, তখন আমি ঠিক অনুভব এবং ঠিক বুঝতেই পারছি না যে কেন এবং কোত্থেকে আগুনের দলাটা এসে পড়ল।
আচ্ছা,
আগুনের দলাটা এসে পড়ার পরে ও জায়গাটাতে গরুগুলো একটু নড়ে চড়ে ওঠে, এবং তারপরে গরুগুলো সম্পূর্ণ কাম এবং কোয়াইট হয়ে যায়, এবং আগুনের তলাটা পড়ে সাধারণত আর ওখানে আর কোনো কিছু দেখা যায় না, সম্পূর্ণটা অন্ধকার, বাট আগুনটা উপর থেকে এসে পড়ে। বেশ, পিছনটা লেজের অংশটুকু কিছুটা সরু, সামনের দিকে একটু মোটা করে, তো এভাবে যেভাবে উল্কার মতো যেভাবে দেখতে হয় এমনটাই দেখতে, হঠাৎ করে এসে পড়ে, এরপরে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়, আর কখনো কোনো কিছু ওখান থেকে আর কোনো শব্দ বা কোনো কিছু পাওয়া যায়নি। এটা আমার নিজের চোখে দেখা,
আমার চোখের সামনে,
যে আমার নিজের চোখের সামনেই এটা হয়েছে, এবং আমি নিজেই কিছু দূরেই ছিলাম তো ওখান থেকে দেখতে পেয়েছি। তো এটা হয়তো বা হতে পারে কোনো জিন বা কেউ হয়তো কোরবানির আগে হয়তো গরুগুলোর কাছে এসেছে, হয়তো তাদের কাছে কোনো বার্তা দিয়েছে বা এমন কোনো কিছু হয়েছে। এটা আমার কাছে যেটা আমার নিজের কাছে মনে হয়।
ওকে, তো এটাই তো আপনার ঘটনা নাকি?
জি জি জি।
আচ্ছা, ডিএক্স প্রিন্স আমাদের লিখছেন যে কমেন্ট পড়া হয় না কেন, আমাদের সঙ্গে আছেন শাকিল আহমেদ নোয়াখালী মাইজদি থেকে শুনছেন তিনি। আর আপনাকে ছোট্ট বিরতি নিচ্ছে, এই বিরতির মাঝখানে আমাদের যে নতুন গেস্ট রয়েছেন তাদের মধ্যে আরো নতুন দুজনকে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করব। আশা করছি তাদের ঘটনা আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারবে এবং আমরা একটা অডিও ক্লিপও কোনো একটা সময় শুনব। তো চলুন আমরা এই ব্রেকের পরে অডিও ক্লিপও শুনতে পারি। আমরা একটা অডিও ক্লিপ শুনে ফেলি আমরা, তারপরে আমরা আমাদের নতুন যে অতিথি আছেন তাদেরকে নিয়ে আসি। স্টে টিউনড ফর ফুড থিওরি এফএম অ্যান্ড ডু ফুড থিওরি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিন ফর্ম।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএম শুনে থাকি এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা 2016 সালের বছরের মাঝখানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম দেশের বাইরে ঘুরতে যাব। তো সেটা ইন্ডিয়াতে আমরা প্ল্যান করলাম যে ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে আমরা যাব। প্ল্যান অনুযায়ী সেভাবেই আমরা ঠিক করলাম যে আমরা কাশ্মীরে ঘুরতে যাব। তো সবকিছু ওইভাবে প্ল্যান মোতাবেক প্ল্যান অনুযায়ী হলো। তো আমরা কাশ্মীরে শ্রীনগরে গিয়ে পৌঁছালাম। তো পৌঁছানোর এক রাত আমরা ওখানে ছিলাম, তারপরে প্ল্যান করলাম যে পাশে সাইট সিন গুলো দেখব, তারপরে স্পট গুলোতে গিয়ে ওখানে দরকার হলে এক রাত আমরা নাইট স্টে করব। তো ওই অনুযায়ী আমরা সবকিছু প্ল্যান করলাম। তো পরের দিন সকালবেলা আমরা রওনা হয়ে গেলাম। তো রাসেল ভাই, আমি জায়গাটার নাম বলতে চাচ্ছি না। তো ওই জায়গায় আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম এবং রওনাও হয়ে গেলাম। তো যেতে রাসেল ভাই 2.5-3 ঘন্টা লেগে যায়। তো ওই অনুযায়ী আমরা দুপুরবেলা গিয়ে ওখানে পৌঁছালাম। তো ছোট্ট একটা শহর, বেশ ওই জায়গাটা অনেক ভিড় ছিল। তো আমাদের ড্রাইভারকে আমরা বললাম, আমাদের ড্রাইভার প্লাস গাইড একজনই, ড্রাইভারই গাইড আমাদের আর কি। তো তাকে বললাম যে তুমি আমাদের জন্য একটা কম রেঞ্জের একটা হোটেল দেখো, যেহেতু আমরা এখানে সারাদিন ঘোরাঘুরি করবো, রুমে থাকবো না, এত দামি হোটেলের দরকার নেই। তো গাইড আমাদেরকে বললো যে ম্যাডাম, আমার পরিচিত একটা হোটেল আছে, যদি আপনারা চান তাহলে দেখতে পারেন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো বাকি সব ফ্রেন্ডরা ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখি, গিয়ে যদি ভালো লাগে তাহলে আমরা থাকবো, না ভালো লাগলে আমরা চলে আসবো। তো ওইভাবেই আমরা রওনা হয়ে গেলাম। তো সেটা হচ্ছে শহর থেকে একটু দূরে পাহাড়ের উপরে। তো ওইভাবে যেতে 20-25 মিনিট লাগবে। তো ওইভাবে আমরা রওনা হয়ে গেলাম যাওয়ার জন্য। তো ওই হোটেলটা হচ্ছে 3-তলা একটা হোটেল পাহাড়ের উপরে। হোটেলের মেন গেট থেকে ভিতরে ঢুকেই সামনে বিশাল একটা লন, লন থেকে একটু দূরেই হচ্ছে হোটেলটা, ডান সাইডে গার্ডেন, বাঁ সাইডে গার্ডেন, সোজা তাকালে একটা পাহাড়, পাহাড়ের উপর বরফ, মানে অপরূপ এক দৃশ্য দেখে আমাদের সবার আমরা মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো লাগলো আমাদের হোটেলটা দেখে, মনে হচ্ছে আমরা কোনো সুইজারল্যান্ডের কোনো জায়গায় চলে আসছি, এরকম মনে হচ্ছে। আমরা সবাই খুব খুশি। তো লনের মাঝখানে একটা চেয়ার টেবিল ছিল, তো আমরা ওখানে সবাই গোল করে বসলাম। তো এর মধ্যে একটা ফ্রেন্ড ভিতরে গিয়ে কথা টথা বলে রুম টুম ঠিক করে আসছে আর কি। তো যাই হোক, আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম যে কিছুক্ষণ বসার পরে ওরা ছবি টুবি তুলছে। তা আমি ওদেরকে বললাম যে তোমরা বসো, আমি একটু ওয়াশরুমে যাব আর একটু রেস্ট নেব। তো এই বলে আমি উঠে হোটেলের দিকে গেলাম। তো আমি যখন লবিতে ঢুকলাম রাসেল ভাইয়া, লবিটা ছিল একদমই শুনশান, কোন রকম সাউন্ড ছিল না, কোনো একটা মানুষ ছিল না, কিছুই ছিল না। আর আলোটাও কেমন জানি হালকা আলো জ্বলছে লবিতে, দেখেই জানি কেমন জানি একটা মনে হচ্ছে কোনো হরর মুভিতে দেখা যায় যে বাংলোগুলোতে যেরকম লাগে ওরকম আমার কাছে কেন জানি এরকম একটা মনে হলো। তো যাই হোক, এরকমই হয়তো ওই জায়গায় এরকমই থাকে হয়তো আমার কাছে মনে হলো। তো আমি একবার ডানে বায়ে তাকালাম যে কাউকে দেখা যায় কিনা, জিজ্ঞেস করবো যে সিঁড়িটা কোন দিকে। তো ডানে বায়ে কাউকে দেখতে পেলাম না, ডানে বায়ে যেটা দেওয়ালে দেখতে পেলাম, দেখা গেল হরিণের মাথা, বাঘের মাথা, তারপরে কুকুর টাইপের কিছু একটা হবে, শিয়াল কুকুর কিছু একটা হবে ওগুলোর মাথা। তো দেখে আমার জানি কেমন লাগলো, ভালো লাগেনি দেখে। তো যাই হোক, আমি ওগুলো কেয়ার না করে আমি সিঁড়ি খোঁজার, সিঁড়ি কোন দিকে সেটাই দেখার চেষ্টা করলাম। তো ভিতরে ঢুকতে দেখলাম বাম দিকে সিঁড়ি। তো সিঁড়িটা হচ্ছে রাসেল ভাইয়া কাঠের পাতাতন করা। তো আমি সিঁড়ির দিকে রওনা হলাম। আমি সিঁড়ির দিকে সিঁড়িতে উঠবো, ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে আমার পিছনে কেউ একজন। আমার সাথে আসছে। তো আমি পিছনে ঘাড় ঘুরে তাকালাম, দেখলাম যে না কেউ নেই। ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল বা আমি হয়তো টায়ার্ড এই জন্য মনে হচ্ছে। তো আমি সিঁড়িতে রাসেল ভাই আমি উপরের দিকে উঠছি, তো সিঁড়িতে যেহেতু কাঠের পাতাতন একটু সাউন্ড হয় হাঁটতে গেলে, যদিও আমার জুতা পরা ছিল সাউন্ড হওয়ার কথা না, তারপরে আমার মনে হচ্ছে যে আমি একটা সাউন্ড পাচ্ছি। তো যাই হোক, আমি দোতলায় ওঠার পরে আমার মনে হলো পুরো দোতলাটা অন্ধকার, কেমন জানি একটা আলো আধারিত, কেমন জানি একটা শুনশান একটা ভাব। তো আমি দোতলাটা ক্রস করে আমি তিনতলায় উঠে গেলাম, যেহেতু আমাদের তিনতলা আমাদের রুমটা ছিল। তো তিনতলা ওঠার পরে করিডরে রাসেল ভাই পুরাটাই কার্পেটিং করা ছিল, কাজে ওটার উপরে হাঁটার পর হাঁটলেও কোনো সাউন্ড হওয়ার কথা না। তো যাই হোক, আমি হাঁটছি কিন্তু আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন আছে এবং হাঁটার আওয়াজ পাচ্ছি আমি। তারপরও আমি এদিক ওদিক তাকালাম, দেখলাম যে কোনো একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি না। তো তারপরও ভাবলাম যে এটা হয়তো আমার মনেরই ভুল। তো সবকিছু উপেক্ষা করে আমি ওগুলো মাথায় না রেখে আমি আমার রুমে ঢুকলাম। রুমে ঢুকে রীতিমতো আমি ভয় পেয়ে গেলাম রাসেল ভাই। রুমটা ছিল অসম্ভব গরম একটা রুম, এত গরম মনে হচ্ছে রুমের মধ্যে কেউ রুম হিটার চালিয়ে রেখেছে। তো আমার তখন মনে হলো মাথায় স্ট্রাইক করলো যে সাধারণত এসব জায়গা ঠান্ডার জায়গা, আর এটা ছিল একদমই ঠান্ডা একটা জায়গা। তো এই জায়গায় সাধারণত দিনের বেলায় কোনো রুম হিটার না, একমাত্র রাতে ছাড়া, তাও চাইতে হয় রাতের বেলা। তো হঠাৎ করে এত গরম কেন লাগলো? আর একটা জিনিস হচ্ছে, আমাদের তিনতলার রুমটা ছিল একদম কর্নারে ব্যাক সাইডে। তো যাই হোক, আমি ঢুকলাম, ঢোকার পরে জানালার কাছে গেলাম, জানালাটা খোলার চেষ্টা করলাম। জানালায় রাসেল ভাই কোনো রকম গ্রিল ছিল না, কাঠের ফ্রেম করা, গ্লাস বসানো, ব্যাস এইটুকুই। তো আমি জানালাটা খুলে দেওয়ার চেষ্টা করলাম, জানালাটা খুললামও একটু হালকা খুললাম, ভাবলাম যে ঠিক আছে গরম ভাবটা চলে যাক। তো জানালার দিকে তাকাতে আমার খুব ভালো লাগলো, পিছনে ঝর্ণার পানি নিচ দিয়ে যাচ্ছে অনেক আওয়াজ করে, পানির আওয়াজ করে, আমার খুবই ভালো লাগলো দেখে। তো যাই হোক, আমি ওয়াশরুম হয়ে রুমে ঢুকলাম, আমি ভাবলাম যে একটু রেস্ট করে তারপরে নিচে নেমে যাব। রাসেল ভাই আমি মাথায় স্কার্ফ কাভার করি, আমি কাজে আমার মাথায় একটা স্কার্ফ ছিল, আমি ওই অবস্থায় শুয়ে যাই বিছানায়। তো শুয়ে চোখটা জাস্ট খালি বন্ধ করি, রাসেল ভাই আমার ঘুমও আসে নাই, জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করলাম যে কোথা থেকে কোথায় চলে আসলাম। জাস্ট এটুকু ভাবা আমার, মানে ভাবতে শুরু করলাম কি শেষও হয়নি রাসেল ভাই, তার আগেই আমার মনে হলো যে পিছন থেকে আমার চুল ধরে টেনে বিছানার থেকে, মানে টেনে মানে ছেত্রিয়ে নেমে আমাকে জানালার কাছে নিয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার কাছে মনে হলো যে আমার সাথে কি হচ্ছে এবং কি ঘটছে। আমি তো ভয়ে এক চিৎকার, এত জোরে আমি চিৎকার করা শুরু করলাম, কিন্তু আশেপাশে আমি কোনো মানুষকে খুঁজে পেলাম না এবং আমার চিৎকার কেউ শুনলো না রাসেল ভাই। ওই অবস্থা চলতে লাগলো। তো আমাকে যখন সে ছিঁড়ে নিয়ে যাচ্ছে জানালার কাছে রাসেল ভাই, তখন আমার মনে হলো যে আমি আমার দোয়া পড়াও দরকার। আর আপনি হয়তো জানেন ওই সময় আসলে দোয়াটাও ঠিক মতন আসে না, তো আমার ক্ষেত্রে তাই হলো। আমি মানে ভুল হোক যাই হোক আমি দোয়া পড়ে যাচ্ছি রাসেল ভাই, আমার মনে যত দোয়া ছিল আমি সব পড়া শুরু করে দিলাম। দোয়া পড়তে 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 আমি অলরেডি জানালার কাছে চলে গেছি রাসেল ভাই। আমার মনে হচ্ছে আমি হাতটাকে ফিল করতেছি, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো ওই অবস্থায় আমি দোয়া পড়া পড়তে পড়তে হঠাৎ করে দেখি মাথা থেকে, মনে হলো চুলটা কেউ ছেড়ে দিল আমাকে। তো চুলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি আর পিছন দিকে তাকানোর শক্তি বা মানে কোনো কিছু আমার ছিল না রাসেল ভাইয়া। আমি সাথে সাথে দৌড় দিয়ে আমি নিচে নেমে চলে আসি। তো নিচে আসার পরে আমি রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে যাই। তো নিচে আসার পরে আমি আমার বান্ধবীদেরকে শেয়ার করতে যাব, তখন আমার একটা ফ্রেন্ড বলে উঠল যে আজকে আরেকটা ফ্রেন্ডের সাথে একটা অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তো আমি একটু অবাক হয়ে বললাম যে কি ব্যাপার, কি ঘটনা কার সাথে? তো বলল যে আমাদের ওই ফ্রেন্ডের সাথে কি হয়েছে। তো সে হোটেলের পাশে একটা গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে হাজারো ফুলে পাহাড়ি ফুলে ভর্তি বিভিন্ন কালারের। তো সে ওখানে গিয়েছে ছবি তোলার জন্য, তো সে ছবি সে নিজেই তুলবে, সেলফি তুলবে। তো ও যখন সেলফি তুলছিল তখন ও দেখতে পাচ্ছিল ওর সামনে একটু দূরে চারটা কুকুর দাঁড়ানো আছে। তো প্রথমে কুকুরগুলোকে দেখে একটু ভয় পেল, তারপরে ভাবলো যে আমি দুটা ছবি নিয়ে আমি চলে যাবো, এখানে দাঁড়াবো না। তো ওই ছবি নিতে নিতে কুকুরগুলো ওকে ঘেরাও করে ফেললো এবং ওর কাছে চলে আসলো। ও তখন কুকুরকে তাড়ানোর জন্য হিস হিস আওয়াজ করতেছিল, কোনোভাবেই সরছিল না কুকুরগুলো। তখন সে চিৎকার দিয়ে ওঠে। তো চিৎকার দেওয়ার মানে ওর আওয়াজ কেউই শুনতে পাচ্ছিল না। তো এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ড খেয়াল করলো যে কেউ একজন আওয়াজ করছে। তো সে দূরতে ওখানে গিয়ে দেখে যে আমার ফ্রেন্ডটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। তো আমার ওই ফ্রেন্ডটা তারপরে দুজনকে, আমাদের যে ড্রাইভার ছিল তাকে নিয়ে আসলো, আরেকজন ক্যারটেকারকে নিয়ে গেল। ক্যারটেকারকে নিয়ে যাওয়ার পরে তো ওরা যাওয়ার পর পরে কুকুরগুলো আস্তে করে চলে গেল। তো ও তখন ওখান থেকে ফিরে আসলো, ও ভেবেছিল যে আমি ওখানেই শেষ, আমি আর আমার বোধহয় ফেরা হবে না বাংলাদেশে, আমি বোধহয় ওখানেই মারা যাব। ও এত বেশি ভয় পেয়ে গিয়েছিল, তো ওকে চেয়ারে বসিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো সবাই, যে না কিছু হয়নি বা কিছু। আর ওখানকার যে কেয়ারটেকার ছিল, যে আমাদের ড্রাইভার ছিল, সে বলছে এগুলো জঙ্গলি কুকুর। কিন্তু রাসেল ভাই প্রশ্ন হচ্ছে আমার, যদি জঙ্গলি কুকুরই হয়, জঙ্গলি কুকুর তো কাউকে ভয় পাওয়ার কথা না, কেউ গেলে ওখান থেকে চলে যাওয়ার কথা না। আর এত বড় বড় কুকুর, ওকে তো ওখানে অ্যাটাক করবে, ও তো চিন্তা করবে না যে কে আসবে, আসার অপেক্ষা তো করবে না। তো যাই হোক, এভাবে গেল। তখন আমি আমার ফ্রেন্ডের কাছে আমার কথাটা শেয়ার করলাম, আমি বললাম রাসেল ভাই। তো বলার পরে ওরা খুব একটা আমার কথা পাত্তা দিল না, বললো যে না হয়তোবা তুমি টায়ার্ড ছিল, এই জন্য হয়তোবা তোমার কাছে মনে হয়েছে। তা আমি আর কথাটা অতটা গুরুত্ব না দিয়ে আমি চুপ হয়ে গেলাম। সবচেয়ে মজার ব্যাপার কি রাসেল ভাই, এটা একটা তিনতলা হোটেল ছিল, কিন্তু তিনতলা হোটেলে একমাত্র আমরাই কয়েকজন ফ্রেন্ড ছাড়া আর একটা মানুষও নাই। তার মধ্যে একজন কেয়ারটেকার আছে, একজন আমাদের যে গাড়ি ড্রাইভার, সে আর কোন একটা মানুষ নাই। পুরাটা হোটেল একদম শুনশান। তো এভাবে ওই মুহূর্ত সন্ধ্যা হয়ে গেল, প্রায় রাত হয়ে আসছে। তো আরেকটা ঘটনা, সেটা হচ্ছে কি রাসেল ভাই, যে ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে ঘটলো, ওর সাথে ঘটার কিছুক্ষণ পরে আমার সাথে ঘটনাটা ঘটলো। আমি যখন নিচে নামি, তখন আমি ঘড়ির দিকে তাকায় দেখি রাসেল ভাই বিকাল ৫টা বাজে। আর আমার তার 15 মিনিট আগে আমার বান্ধবীর সাথে ঘটনাটা ঘটে গেছে। তার মানে ওটা আগে ঘটেছে, আমারটা পরে ঘটেছে। তা আমি ওটা মেলানোর চেষ্টা করিনি রাসেল ভাই। আমি চলে, আমরা ডিসাইড করলাম যে পরের দিন সকালবেলা আমরা হোটেল ছেড়ে দিব। তো আমরা রাতটা কোন রকম হোটেলে কাটালাম, আমরা হোটেলের রুম থেকে বের হইনি, আমরা সবাই রুমে ঢুকে গেলাম, এমন এক রুমে আমরা সব ফ্রেন্ডরা ছিলাম। তো এইভাবে রাত পার করে আমরা সকালবেলা তৈরি টুরি হয়ে গেলাম, আমরা বের হয়ে যাবো হোটেল থেকে, একবারে বের হয়ে আসবো। তো এইভাবে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে আমরা চলে আসলাম। তো আমাদের ড্রাইভার বললো যে ম্যাডাম, আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই, আপনাদের ভালো লাগবে, ছবিটুকু তুললে ভালো লাগবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তো চলেই যাবো শ্রীনগরে, তাহলে আমরা একটু ছবিটুবি তুলেই যাই। তো সে আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে গেল, সে ফেমাস একটা জায়গা। তো যাই হোক, তো ওখানে গিয়ে সবাই ছবিটুবি তুলছে, কেউ সেলফি তুলছে, কেউ কারো ছবি উঠিয়ে দিচ্ছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে একটা ছবি উঠিয়ে দাও তোমরা। তো তার মাঝে, সরি রাসেল ভাই, তার মাঝখানে একটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে গিয়া রুমে যখন যাই রাসেল ভাই, আমার মাথার যে স্কার্ফ ছিল, ওই স্কার্ফটা জানালার পাশে পড়া ছিল। তা আমার কথা হচ্ছে, আমি বিছানায় শুয়েছিলাম, আমার স্কার্ফ জানালার পাশে যাওয়ার কথা না। তো আমি এটা আমি আমার মধ্যেই রেখে দিলাম, আমি আর কাউকে শেয়ার করিনি। তো যাই হোক রাসেল ভাই, আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে আমরা ছবি তোলার প্রিপারেশন নিলাম। তো আমি মাত্র দাঁড়ালাম, আমি যে জায়গাটা ছবি তুলবো তার পিছনে প্রচন্ড স্রোতে পানি যাচ্ছে, পাহাড়ি ঝর্ণার পানিগুলো যাচ্ছে, এবং খুবই স্রোত, মানে এত বেশি স্রোত যাচ্ছে, ওখানে একটা জিনিস পড়লো সেকেন্ডের মধ্যে নিয়ে যাবে স্রোত। তো যাই হোক, আমি একটু দূরে ডিস্টেন্স রেখে আমি ভাবলাম যে একটা ছবি তুলবো। তো আমি পাথরের উপরে বসিও নাই রাসেল ভাই, বসার জন্য মানে ওখানে প্রিপারেশনও নিয়ে নিই যে আমি বসবো। তার মধ্যে হঠাৎ করে রাসেল ভাই, আমার মনে হলো আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল রাসেল ভাই। আমার মন হলো যে আমি আর নাই, আমি শেষ, আমি আমার নিজেকে বাঁচাবো নাকি আমার ব্যাগ বাঁচাবো, কারণ ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট ছিল। ওই অবস্থায় রাসেল ভাই আমার, আমি পড়ে গেলাম, শুধু আল্লাহর রহমত ছাড়া কিছুই না এখানে, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। ওখানে একটা পাথর ছিল বলে পাথরে লেগে, পাথরের সাথে বেজে আমি আটকে গেলাম রাসেল ভাই। তো আমি প্রচন্ড ব্যথা পাই রাসেল ভাই, প্রচন্ড ব্যথা পাই, ব্যথার থেকেও আমি এত বেশি ভয় পাই রাসেল ভাই, আমি কাউকে বুঝাইতে পারবো না। আমি ভয়ের জোরে চিৎকার করা শুরু করে দিলাম, এত জোরে জোরে আমি চিৎকার করছি। আমি ভাবলাম যে আমার সাথে এটা কি ঘটছে, আগের দিন আমার সাথে কি ঘটনা ঘটলো আর আজকেই বা আমার সাথে কি ঘটনা ঘটছে। এর আগেও রাসেল ভাই আমার সাথে অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে, আমি ওগুলো কখনোই গুরুত্ব দিইনি বা আমি ওগুলো কখনো মাথায় রাখিনি, কিন্তু আমার লাইফে এটা একটা অনেক বড় একটা ঘটনা। হয়তোবা আমি ওইভাবে আপনাকে বোঝাতে পারিনি বা বলতে পারছি না। আমি এখনো বলছি, এখনো রাসেল ভাই আমি অনেক ভয়ে, মানে এখনো আমার সে ভয়টা চাইনি। তো যাই হোক রাসেল ভাই, ভালো লাগলে ঘটনাটা পড়ে শোনাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Boot FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. আপনার শুনছেন রেডিও ফুটি FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রত্যাখ্যান, এবং সেই সাথে আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। একটু আগে আমরা কাশ্মীরে ঘটে যাওয়া একটা ঘটনা শুনছিলাম, এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও চলে আসবো দেশে, এবং দেশের ঘটে যাওয়া একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আপনি শেয়ার করবেন, একটু কাছ থেকে বলতে হবে। জি,
আমি আহমেদ মুস্তাফা মিল্টন।
জি,
তো যে ঘটনাটা আসলে আমার সাথে ঘটে যায় সেটা বেসিক্যালি হচ্ছে যে ঘটনাটা ঘটে 2010 শেষের থেকে 2011 পর্যন্ত। তো এর পূর্বে আমি কিছু কথা বলতে চাই। আসলে ঘটনাটা শেয়ার করার পিছনে আমাকে যিনি ইন্সপায়ার করে আমার ছোট বোন মাহফুজান জুম্মসুন। তো হচ্ছে যে ঘটনা, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, ঘটনা স্টার্ট হওয়ার পূর্বে কিছু ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার একটা বড় ভাই ছিল, আমার নিজের ভাই। তো বেসিক্যালি যেটা হয় যে ওর জন্মের পরে 10 মাস পরে সে মারা যায়। এর মধ্যে যেটা ঘটনা ঘটে যায় যে ও যখন বাসায় ছিল, এটা আম্মুর কাছে শোনা আমার, যে ও শুয়ে থাকতো, মাথার উপরে দেখা যাচ্ছে যে কোথাও টুপি টাঙানো আছে, এটা চলে আসতো তার পেটে। সে চায়না মাঝে শুয়ে থাকতো, বসে থাকতো, যে সে সময় যে বসে থাকতো ওই সময় আসলে সে বুঝতে পারতো না এই ধরনের কিছু ঘটনা ঘটতো। তো 10 মাস পরে যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে তো আমার বাবা নর্থ বেঙ্গল সুগার মিলে জব করে। তো আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, উনি বলেছিল যে মানে এর মধ্যে যেটা ঘটে যায় সেটা হচ্ছে যে আমার ভাইয়া মারা যাওয়ার মোটামুটি 4 বছর পরে আমার জন্ম হয়। তো আমার জন্মের পরে ইমাম সাহেব যিনি বলেছিল যে আমার বয়স যখন 18 বছর পার হবে তখন আমার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। তো ঘটনাটা স্টার্ট হয় হচ্ছে 2010 সালে। আমি তখন এসএসসি কমপ্লিট করে এসএসসির জন্য রাজশাহীতে অ্যাডমিশন নেই। তো আমি যে হোস্টেলে থাকতাম এটা পূর্বে একটা আবাসিক হোটেল ছিল, পরবর্তীতে এটাকে হচ্ছে একটা মেস করে দেওয়া হয়। তো এখানে ঘটনাটা শুরু হয়। আমি প্রথমে যেটা হয়, আমার সামনের রুমে দুটা ভাইয়া থাকতো, তো ম্যাক্সিমাম সময় আমি তাদের রুমে আড্ডা দিতাম, তাদের সাথে কথা বলতাম। তো কোনো এক রাত্রে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এর মধ্যে ওনারা বলে আমাকে, মজা করে হোক আর যেভাবে হোক, যেটা বলে যে এই মুহূর্তে যদি তুমি রুমে যেয়ে দেখো, তোমার রুমের মধ্যে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে। তো আমি জানি না এটা আমার ভুল ছিল কিনা, সত্যি রুমে যখন রাত্রে ব্যাক করি এরকম একটা সিনারি আমার সাথে ঘটে। তো আমার যিনি রুমমেট ছিল উনি অনেক ধার্মিক একজন ব্যক্তি ছিল, পাশাপত নামাজ পড়ত, UITS ইউনিভার্সিটির একজন এমপ্লয়ি ছিল সে। তো ওনাকে আমি বিষয়টা, মানে আমি যখন জিনিসটা ঘটে আমার সাথে, ঘটনাটা আমি এটা দেখার পরে দেখি একটা বিড়াল আমার গেটের দরজায় দাঁড়িয়ে আছে পা দিয়ে এবং আমার দিকে তাকিয়ে আছে। তো আমার রুমমেটকে আমি বেশ কয়েকবার ডাকি, উনি আসলে কোনো রেসপন্স করে না। না করার পরে আমি ওনাকে আরও ডাকার চেষ্টা করি। এক মুহূর্তে যিনি উনি যখন সজাগ হয়, যা হওয়ার পরে যেটা হয় যে উনি আমাকে রুমের লাইট চালায় এবং জিনিসটা দেখে। আসলে কিছুই দেখি না, আমিও দেখি না, সেও দেখে না। পরে হঠাৎ করে যেটা দেখি, কোনো একটা কিছু হচ্ছে যে রুম থেকে বের হয়ে যায়। সেও বিষয়টা ফলো করে এবং সে আমাকে বলে যে আমি যতদিন এখানে আছি তো কোনো সমস্যা নেই। তার ঠিক 2 মাস পরে আমি আমার হোস্টেলটা চেঞ্জ করি। আমি পরবর্তীতে যাই রাজশাহীতে পরিচিত একটা ছাত্রাবাস, বিশাল ছাত্রাবাস, সেখানে ছিলাম 4 তলাতে। তার 4-5 মাস পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, প্রচুর পরিমাণে জ্বর, প্রায় 104 ডিগ্রির মতো। তো যখন বেসিক্যালি জ্বরটা আসতো, আমার গা কাঁপুনি দিয়ে জ্বর আসতো এবং এত পরিমাণ শরীরটা কাঁপতো যে আমাকে একজন মানুষ ধরে রাখতে পারতো না, প্লাস আমার শরীরের সঙ্গে সঙ্গে আমার বেড পর্যন্ত কাঁপতো। আচ্ছা, এভাবে হোস্টেলে আমার প্রায় 10 দিনের মতো কাটে। কাটার পরে আমি বাসায় চলে আসি, বাসাতেও প্রায় 15-20 দিনের মতো আমি সেম অবস্থাতেই ছিলাম। আমার টোটালি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় টোটালি বেডে, এই সময়টাতে আমাকে ফুড স্যালাইন দিয়ে রাখা হয়। আস্তে আস্তে যখন আমার কন্ডিশন আরো খারাপ হতে থাকে, দেন হচ্ছে যেটা হয়, আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিট করা হয়।
আচ্ছা,
সেখানে আমার অবস্থাটা আরো বেশি আসতো, মানে ডে বাই ডে অবস্থাটা খারাপ হতে যাচ্ছে আমার। তো আমি এখানে হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে প্রায় 5 ডেজের মতো টোটালি সেন্সলেস ছিলাম। ওই সময় যে ঘটনাগুলো ঘটে এগুলো হচ্ছে আমার আম্মু কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে শোনা আর কি অবস্থায় ছিলাম আমি। তো আমাদের আমার এক দাদু আছে কি দুঃসম্পর্কের রিলেটিভ আমাদের, তো উনি বিষয়টা শুনে যে আমি হসপিটালে অ্যাডমিট, শোনার পরে উনি আমার খালামণির কাছ থেকে ঘটনাটা শুনে, শোনার পরে উনি রাজশাহীতে আমাকে দেখতে আসে হসপিটাল। তো প্রথম যেদিন উনি রাজশাহীতে আসে, উনি আসার পরে ওই দিনটা হচ্ছে যে আসলে আমি মোটামুটি কিছুটা সুস্থ ছিলাম, কারণ উনি আমাকে আসার পরে তেল পরিয়ে দেয় এবং পানি পরিয়ে দেয়। আমি উনি দেওয়া তেলটা আমি মাখি, দেন আমার ওই দিনটা ফার্স্ট জ্বর ছাড়ে, রাত্রে আমি খাওয়া দাওয়া করি, মোটামুটি সুস্থ। দেন আমি আরো কিছুদিন এরপরও আরো কিছুদিন হসপিটালে ছিলাম, আমাকে রিলিজ করা হয় আরো কিছুদিন পরে। এর মধ্যে একটা ঘটনা যেটা ঘটে যায়, আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি, দাদু চলে যায় বাসায়, ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, পাশাপাশি উনি যেগুলো দিয়ে যায় এগুলো কন্টিনিউ ব্যবহার করি। হঠাৎ আমি রিলিজ হওয়ার ঠিক দুদিন আগে আমি যে কেবিনে ছিলাম, আমার কেবিনে আরেকজন পেশেন্ট অ্যাডমিট হয় ঠিক সকাল 10টা বাজে। তখন আমি মোটামুটি সুস্থ, খুব বেশি না, মানে একা একা চলাফেরা করতে পারি না, বাট আমি সবকিছু বুঝতে পারছি, সেন্সও আছে, এরকম একটা অবস্থা। এই সময়টাতে যেটা হয় যে পেশেন্টটাকে অ্যাডমিট করার পরে সকাল 10টা ওনাকে অ্যাডমিট করে 12টার দিকে উনি মারা যায়। উনি অনেক সিনিয়র ছিল, অনেক এজ ছিল ওনার, তো উনি মারা যায় ঠিক ওই দিন সন্ধ্যায়। আমি সন্ধ্যার দিকে কিছু একটা দেখি, আমি জানি না আসলে অসুস্থতার কারণে দেখি কিনা, বাট কিছু একটা দেখি, সেটা হচ্ছে মাগরিবের আজানের ঠিক পূর্বে আমার আম্মু সামনের কেবিনের আন্টির সঙ্গে কথা বলছিল। রুমে আমি একাই ছিলাম, বেডে শুয়েছিলাম, তো আব্বু এবং আঙ্কেল যাই হচ্ছে আমার জন্য ওষুধ আনতে, আর কেউ ছিল না, আম্মু ঠিক গেটের কাছে দাঁড়িয়ে ছিল, গেট থেকে আমার বেডটা খুব কাছে। তো আমি যেটা দেখি, আমি শুয়ে আছি, এমন অবস্থায় দেখি কোনো একজন মহিলা, আমি তার ফেসটা ঠিক আসলে আমার ফেসটা এখনো তার ফেসটা আমার এখনো মনে আছে, তো উনি হচ্ছে আমার ঠিক পায়ের দিকটাতে দাঁড়িয়ে আমাকে ডাকছে এবং বলছে হসপিটালের পরিবেশ তো অনেক খারাপ, চলো তুমি আমার সাথে আমার বাসায়, সেখানে তোমার ট্রিটমেন্ট হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তা আমি নাকি বিভিন্নভাবে ওনাকে বকাবকি করি, জিনিসটা আসলে আমি ফিল করি না, আমার আম্মু যেটা বলে আমি অনেক বকাবকি করছিলাম। দেন এক সময় আম্মু গেটের বাইরে থেকে ভিতরে আসে, আসার পরে যেটা হয় যে আমার গায়ে হাত দেয়, দেন ওই সময়টাতে হচ্ছে ওনাকে আমি আর দেখতে পাই না। এর কিছুদিন পরে হসপিটাল থেকে আমাকে রিলিজ দেওয়া হয়, রিলিজ দেওয়ার পরে আমি বাসায় আসি, আসার পরে প্রায় 3 মাসের মতো টোটালি বেড রেস্টে ছিলাম, বেড থেকে উঠতে পারি না, শারীরিক কন্ডিশনটা আমার এমন ছিল। তো আমি বেড রেস্টে থাকার অবস্থা, আমার ট্রিটমেন্ট চলছে, ডক্টর যে মেডিসিনগুলো দেয় এগুলো আমি কন্টিনিউ করছি, পাশাপাশি আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে আমাকে নিয়ে যাওয়া হয় আমার নানুর বাসায়, নানুর বাসা হচ্ছে বাঘাতে, সেখানে রাজশাহী বাঘা, সেখানে নিয়ে যাওয়া হয়। তো সেই জায়গাটাতে দাদু আমাকে, যে দাদু আমার হচ্ছে যে পানি পড়া দিয়েছিল, উনি কন্টিনিউ আমাকে দেখতে আসে, উনি আসে প্রায়ই দেখা হয়, উনি আসছে, এক পর্যায়ে আমি বাসায় চলে যাই। দেন মোটামুটি যখন 3 মাস পরে সুস্থ আমি, তখন আমি পুনরায় আবার হোস্টেলে ব্যাক করি, সেই বিশাল ছাত্রাবাসে। এখানে যাওয়ার পরে বেসিক্যালি হয়, দাদু আমাকে যেটা বলেছিল কিছু জিনিস খাবারের জন্য নিষেধ করেছিল, প্লাস কোনো মানুষ যদি মারা যায় সে বাড়িতেও যেতে নিষেধ করেছিল। তো হোস্টেলে যাওয়ার পরে যেটা হয়, ওনার নিষেধ করা কিছু খাবারের মধ্যে যেটা ছিল গরুর মাংস, তা আমি কোনো এক রাতে ডিনারে গরুর মাংস খাওয়ার পরে ওই রাতটাতে আমার আবারও পুনরায় জ্বর আসে, সেই কাঁপুনি দিয়ে জ্বর আসে, প্রায় 3 থেকে 4 দিন সেম অবস্থা ছিল আমার, জ্বর কোনোভাবেই কমে না, কোনো মেডিসিনে কাজ করছিল না। দেন আমি আবার বাসায় চলে আসি, বাসায় আসার পরে আম্মু যখন বিষয়টা দেখে দাদুকে আবার ইনফর্ম করে, উনি আমাদের বাসায় আসে, উনি যখন আমাদের বাসায় আসে দেন ওই যে দিনটাতে আসে ওই দিনটাতে আমি আবার সুস্থ। দেন ওনাকে ফ্যামিলি থেকে জিজ্ঞেস করা হয় আসলে বিষয়টা কি, তো উনি যেটা বলে যে কোনো একটা খারাপ জিন, যে কিনা হচ্ছে যে যার সঙ্গে আমার কোনো না কোনোভাবে মিট হয়েছে কিংবা কোনো না কোনোভাবে সে আমার কাছে আসছে, উনি এখন আমার কাছে থাকে এবং ওনার জন্য যে বেসিক্যালি প্রবলেমগুলো আমি ফেস করছি, এরকম একটা কিছু বলে উনি। তো দাদু যখন চলে যায় কিংবা দাদু চলে যায় আমি অসুস্থ হয়ে যাই, উনি থাকলে মোটামুটি সুস্থ থাকি, প্লাস ওনার যে নিষেধগুলো ছিল এগুলো যদি কোনো কিছু মানে না মানা হয় সেক্ষেত্রে আমি আবারও অসুস্থ হই, আমি আবারও ব্যাক করি হোস্টেলে। থার্ড টাইম আমি সেমভাবে আবারও অসুস্থ হই, সেম একটা ভুলের কারণে। তো অসুস্থ হওয়ার পরে যেটা হয় যে আমি আবারও বাসায় আসি, দেন আমার পাশের বাসার একজন আঙ্কেল ছিল, উনি বেসিক্যালি উনাকে কবিরাজ নামে সবাই চিনত, উনি অনেক কিছু জানতো অবশ্য, তো উনি অনেক মানুষের ট্রিটমেন্টও করতো। তো উনি বিষয়টা জানার পরে আমাদের পাশে, আমরা কোয়ার্টারে থাকতাম, পাশের বাসাতে থাকতো, ওনার নাম ছিল মান্নান, উনি মারা গিয়েছেন। তো বিষয়টা জানার পরে উনি আম্মুকে বলে যে আচ্ছা ঠিক আছে, যে আমি দেখতে চাই। তো উনি আমাকে দেখে, এর মাঝখানে যেটা একটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে দাদু আম্মুকে বলে যে আমার যে সমস্যা এটা থেকে যদি, এটা সম্পূর্ণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমাদের গ্রামের বাসায়, মানে আমার নানুর বাসা যেটা, কিংবা আমাদের স্থানীয় ভাষা যেটা বাঘাতে, সেখানে একটা অনেক পুরনো মসজিদ আছে। দাদু যেটা বলে সেখানে হচ্ছে গরিব মানুষকে খাসি মানে ছাগল জবাই করে খাইয়ে দিতে হবে, তো এটা আম্মু দেয়। প্লাস আরেকটা জিনিস যেটা বলে, যেটা আসতো মানে জীবিত দুটা ছাগল ছেড়ে দিতে বলে, সেটা হতে হবে সাদা কালার। তো এই জিনিসটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না সাদা কালারের যে ছাগলটা বেসিক্যালি, তো এর জন্য আম্মু কিছুটা সময় নাই, এর মাঝখানে আমি থার্ড টাইম আবার অসুস্থ হয়ে যাই। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই আঙ্কেল, পাশের বাসার যে আঙ্কেলের কথা বলছি, উনি বিষয়টা জানে। তো কোনো এক সন্ধ্যায় উনি আমাদের বাসায় আসে এবং বাবুকে বলা হয় বাজার থেকে অনেক ধরনের মিষ্টি আনতে, উনি আমাকে বলে যে সন্ধ্যার সময় উনি নাকি আমাকে দেখবে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমার শোনা, আমি যদিও জানি না, আমি শিওর না, আমি এতটুকু বিলিভ করি যে জিন আছে, বাট আমি যে জিনিসটা জানতাম যে আমাদের পাশের বাসার যে আঙ্কেল উনার কাছে নাকি জিন থাকতো, উনি নাকি জিন হাজির করতে পারত এবং উনি অনেক দোয়া কালামও জানতো আর কি, এবং এগুলো নিয়ে বেসিক্যালি সে কাজ করত। তো ওই আঙ্কেল আমাকে সন্ধ্যার সময় আসে দেখে, তো উনাদের ভাষায় কবিরাজের ভাষায় যেটাকে বলা হয় আসন, আমি জানি না আসলে আসনটা কি, তো আমাকে আসনও বসা হয় সন্ধ্যার সময়, আমার সামনে অনেক মিষ্টি থাকে। আমি ওই সময়টাতে যেটা ফিল করি যে সে কোনো একজনের সাথে কথা বলছে, আমি জানি না কার সাথে সে কথা বলছে। তো ওনার ট্রিটমেন্টের পরে মোটামুটি এখন পর্যন্ত 2011 থেকে এখন পর্যন্ত আমি সুস্থ, আমার কেউ যদি মারা যায় সে বাড়িতে গেলেও আর কোনো প্রবলেম হয় না, আমি কন্টিনিউয়াসলি আমার নিষেধাজ্ঞাগুলো, আমি যেগুলো নিষেধ ছিল এগুলো করছি, কোনো সমস্যা হয় না।
তো আপনার কি মনে হয় যে সেদিন যে আপনি যে আসনে বসেছিলেন, তখন কি ওই রুমে কারো উপস্থিতি টের পেয়েছিলেন?
জি, আমি কারো উপস্থিতি ঠিক টের পাইনি, তবে আমি যে জিনিসটা ফিল করি যে আমি যখন ওনার সামনে বসেছিলাম, সেখানে হচ্ছে আমার আশেপাশে হচ্ছে আমার আম্মু ছিল, আমার বাবা ছিল, আমার এক ফ্রেন্ড ছিল, উনি ছিল, আমার সামনে একটা প্লেট রাখা ছিল যেখানে অনেকগুলো মিষ্টি ছিল। তো আমি যে জিনিসটা ফিল করি যে কোনো এক সময় আমার শরীরটা অনেক ভারী হয়ে যায়, মনে হচ্ছে যে কোনো একটা কিছু আমার শরীরের উপরে আছে, অনেক ওয়েট হয়ে যায়, মানে নিজের ওয়েটটার থেকে মনে হয় যে আমার শরীরটা অনেক ভারী। আমি বসে থেকে জিনিসটা ফিল করি, কোনো একটা সময় আমার শরীরটা একদম পাতলা হয়ে যায়, সেই সময় আমার শরীরে ঘাম দিয়ে শরীরটা পুরোটাই পাতলা হয়ে যায়।
আপনি বুঝতে পারেন যে কোনো একটা পরিবর্তন
হচ্ছে আমার এই জিনিসটা আমি ফিল করি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা একটা এখন যেটা করবো সেটা ইমেইলে যাব, এবং আমাদের কাছে মেইলে পাঠিয়েছেন এরকম একটা ঘটনা, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, জানি না কেমন লাগবে, চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর জন্য যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি এর আগে অনেকগুলো ঘটনা পাঠিয়েছিলাম, তার মধ্যে দুটো আপনি পড়ে শুনিয়েছেন। প্রথমটা যখন আমি মাস্টার্সের শেষ পর্যায়ে মালয়েশিয়া ছিলাম 2015, আর দ্বিতীয়টা আর পরবর্তীটা আমি যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি দ্বিতীয় বর্ষে ছিলাম। আজ আমি আরও দুটো ঘটনা পাঠাচ্ছি। সামনে 19 এপ্রিল, অর্থাৎ চলে গেছে সেটা, আমার পিএইচডি ফাইনাল, দোয়া করবেন যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি। আমার খালাতো ভাইয়ের ঘটনা, এটা 7-8 বছর আগের কথা। আমি তখন আইবিএ পাস করে সবেমাত্র একটা নাম করা ব্যাংকে জয়েন করেছি। একদিন আমাদের এক কলিগের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করলেন তিনি যে আমি কি জিন ভূত নিয়ে গল্প করতে আগ্রহী কিনা। আমার প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও তার আগ্রহ দেখে বসলাম তার সাথে, সে অনেকগুলো ঘটনা বলল, কিন্তু তা আজ আলোচনা করব না। কয়েকদিন পর ওই কলিগ জিজ্ঞেস করল, আপনারা কি জিন দেখেছেন কখনো, আমার সাথে এক জায়গায় যাবেন এরপর শনিবার কিছু দেখাতাম। তার পীড়াপীড়িতে শেষ মুহূর্তে রাজি হয়ে গেলাম পরের শনিবার। ওই কলিগ আমাদেরকে মগবাজার এক সরকারি কলোনির এক বাসার পেছনে নিয়ে যান, ওইখানে একটা গ্যারাজের মতো একটা জায়গায় একটা রুমে বসতে বলেন, এবং তখন এখানে কি হবে সে সম্পর্কে আইডিয়া দেন। এই ফ্যামিলির এক ছোট ছেলে ছোটবেলা থেকে অসুস্থ, দেশ বিদেশের অজস্র ডাক্তার তাকে দেখেছে, কেউ চিকিৎসা করতে পারেনি। এরপর তারা কারো কাছ থেকে খোঁজ পান এমন এক ব্যক্তির, তাদেরকে আশ্বাস দেন তিনি চিকিৎসার কেমন হবে এই চিকিৎসা। উনি একজন জিন সাম্রাজ্যের রাজাকে চেনেন যার মাধ্যমে এই চিকিৎসা হবে। প্রত্যেক শনিবার এই কক্ষে সেই রাজা আসেন রোগীর চিকিৎসা করার জন্য। আমাদেরকে সতর্ক করে দেওয়া হলো, আদেশ করা হলো চুপচাপ হয়ে যেতে, ওনাদের কোনো প্রশ্ন না করলে যেন কোনো কথা না বলি। ওনারা সবাই ওই রুমে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর জিনকে তলব করলেন তিনি, সবাইকে বললেন জিনের রাজা চলে এসেছেন সবাইকে চুপ করতে। আমরা তখন শুনতে পাই বাইরে অনেক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে অনেক লোক যেন বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দড়াম করে রুমের দরজাটা খুলে যায় এবং একটি সবুজ আলো রুমের মধ্যে প্রবেশ করে। আলোটি কিছুক্ষণ রুমের চারিদিকে ঘুরে ফিরে একটি জায়গায় স্থিতিশীল হয়। আমরা হঠাৎ খুবই শীতল কণ্ঠে একজনের সালাম শুনতে পাই, যদিও একটু ভয় ভয় লাগতে থাকে, তাও সালামের উত্তর পেয়ে এরপর ওই শীতল কণ্ঠ চিকিৎসা বিষয়ক কথা বলতে থাকেন। যখন ওনাদের আলাপ শেষ হয়, জিন তলবকারী অনুরোধ করেন যে আজকে দুজন অতিথি আমাদের মাঝে এসেছেন, ওনাদেরকে একটু আশীর্বাদ করে দিতে। তখন দেখতে পাই আস্তে আস্তে সবুজ আলোটি আমাদের দিকে আসতে থাকে এবং খুব হঠাৎই ঠান্ডা এবং খুব খসখসে, মনে হয় 100 বছরের উপরে এমন একজন একটা হাত আমার মুখ ও মাথা স্পর্শ করে। আমার অবস্থা তখন বলার বাইরে, পুরো গায়ে কাটা দিয়ে উঠেছে, খুবই ভয় লাগছে কিন্তু উঠতে পারছি না, উনি কি মনে করবেন ভেবে। তখনই সবুজ আলো রুম থেকে বের হয়ে চলে যায়। আমি কারোর সাথে কোনো কথা না বলে পড়ি কি মনে করে দৌড় দিয়ে রুমের বাইরে চলে আসি, থামি মগবাজার রেল গেটের সামনে এসে। কাহিনী এখানে শেষ না, এরপর থেকে আমি রুমে কিছু একটার উপস্থিতি ফিল করতে থাকি এবং কয়েকদিন পর যখনই রুম অন্ধকার হয়ে যেত তখনই আবছা আলোতে খুবই লম্বা একজনের উপস্থিতি টের পেতে থাকি। ওনার খালি পা দেখা যায়, বাকি অংশ ছাদ ভেদ করে ওপরে চলে গেছে। কয়েকদিন এভাবে সহ্য করতে না পেরে মাকে জানাই, আম্মু এলাকার এক মুয়াজ্জিনের সাথে কথা বলেন, একটা কিছু ব্যবস্থা করেন, এরপর থেকে আর সমস্যা হয়নি। এরপরে ঘটনাটি প্রবাসী এক বাঙালির কাছ থেকে শোনা, অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। তখন আমি মাত্র পিএইচডি শেষ করতে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন পার্টের লোকালয়ে উঠেছি। প্রথমে কিছুদিন এক ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করে থাকতাম, কয়েকদিন যাওয়ার পরে ওই বাসা থেকে একটু দূরে একটা ফ্ল্যাট শেয়ার করে উঠি। জায়গাটা সুন্দর, কাছে একটা লেক আছে, সবুজে ভরা, ভালোই দিনকাল যাচ্ছিল। হঠাৎ একদিন রাতে সব উল্টে পাল্টে যায়। একদিন সারাদিন ইউনিভার্সিটিতে ল্যাব ওয়ার্ক করে রাত 10টা নাগাদ ফেরত যাচ্ছি বাসায়। আমার রুম আমি সবসময় লাইট অফ করে তালা মেরে আসি। আজকে বাসার কাছে এসে দেখি রুমে লাইট জ্বলছে, একটু অবাক হলাম, সকালে তাড়াহুড়া ছিল বলে হয়তো ভুলে লাইট অন করে যাব। যাই হোক, কিছু না মনে করে রুমে প্রবেশ করলাম। রাতের রান্না চুলায় দিয়ে বাসায় পরিবারের সাথে কথা বলে নিলাম, খেয়ে নিলাম, ঘুমাতে চলে গেলাম। রাত 1:30 দিকে হঠাৎ কারো ধাক্কায় ঘুম ভেঙে গেল, খুবই ভয় পেলাম। তড়ি ঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখি রুমে কেউ নেই। ভয়ে আর রাতে ঘুমাতেই পারলাম না, সারা রাত জেগেছিলাম। পরের দিন বাসার অন্যদের ব্যাপারটা বললে তারা হ্যালুসিনেশন বলে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমার সাথে প্রতি রাতে এমন চলতে থাকলো। কখনো ধাক্কা মেরে উঠিয়ে দেয় তো কখনো কম্বল ধরে টান দেয়। আবার হয়তো রাতে বাসায় কথা বলছি পেছন থেকে মাথায় থাপ্পড় মারে। আমার বাসায় আমি কিছু বুঝতে দেই না। কয়েকদিন অতিষ্ঠ হয়ে এলাকার মসজিদের ইমামকে বিষয়টা জানাই, উনি বলেন তেমন কিছু না, কিছু সুরা পড়ে ঘুমাতে পারেন। আমি তার কথা মতো নিয়মিত সুরা পড়তে শুরু করি, এতে আমাকে কেউ শারীরিকভাবে আঘাত না করলেও রাতে আমি বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাই, দূর থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকতে থাকে। এভাবে কয়েকদিন যাওয়ার পর বাংলাদেশের ফ্যামিলিকে ব্যাপারটা জানাই, তারা স্থানীয় এক হুজুরের সাথে কথা বলেন। সেই হুজুর খোঁজ নিয়ে বলেন যে আমার বাসার আশেপাশে সম্পূর্ণ কালো একটা বিড়াল আছে, ওই বিড়ালের সাথে কিছু একটা আছে, রাস্তায় যাকে আমি কোনো একদিন অসম্মান করেছি সেই অশুভ শক্তি আমাকে ডিস্টার্ব করছে। এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার বাসার পাশেই পাশের বাসাতে বিড়ালটা থাকে। হুজুর বলেছিলেন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হল বিড়ালটাকে দূরে সরানো না হয় নিজে সরে যাওয়া। এখানে এখন পাশের বাড়ির বিড়ালটাকে তো সরানো এত সহজ না, তাই কয়েক সপ্তাহ পর নিজেই নতুন বাসা দেখে সরে পড়ি। এরপর থেকে আর কোনো ঝামেলা হয়নি। এই ঘটনাটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটি হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে আপনি রুমে ঘুমাচ্ছেন সেই সময় অচেনা কেউ অচেনা গলায় আপনার নাম ধরে ডাকছেন, ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যদি কেউ আপনার নাম ধরে আপনাকে রাতে ডাকে, এটা মানে মেনে নেওয়া তো অসম্ভব ব্যাপার, তাই না? আমারও তাই মনে হয়। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে লিখছেন। আমি চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি,
সালামু আলাইকুম মাসুদ ভাই, আমি হচ্ছি তৌহিদ আহমেদ, পুরান ঢাকা থেকে, পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড।
জি,
তো আমি যে ঘটনাটি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার আব্বু থেকে শোনা। ঘটনাটি হচ্ছে যে স্বাধীনতার আগের কথা, আব্বু বলেছে যে তখন নাকি প্রচুর দায় থাকতো, ডক্টর বেশি ইয়ে করতো না, ডক্টর দ্বারা বেশি ডেলিভারি করা হতো না, দায় দ্বারা বেশি ডেলিভারি করা হতো।
জি,
তো একদিন রাতে আমাদের এখানে এক দাই ছিল, নাম করা দাই, তার বাসায় প্রায় রাত্রে আড়াইটা তিনটার দিকে কেউ নক করে।
আচ্ছা,
তো নক করার পরে সে দাই গেট খুলে, গেট খোলার পরে সেই লোকটা নাকি তাকে কান্না করতেছে আর বলতেছে যে আমার স্ত্রী অসুস্থ খুব, আপনি এক্ষুনি যেতে হবে, তার অনেক পেইন হচ্ছে। তো তিনি গেল, যাওয়ার পরে এক পর্যায়ে যাচ্ছে, যাওয়ার সময় এক পর্যায়ে তাকে বলছে আপনি একটু দাঁড়ান, আপনার একটু চোখটা বাঁধতে হবে, আপনার আমি যে জায়গায় আপনি নিয়ে যাবো সে জায়গা আপনাকে দেখানো যাবে না। তখন চোখটা বাঁধা বেঁধে দিল, বেঁধে দিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে সে বাসায় গিয়ে চোখটা খুলে ফেললো। চোখ খুলে ফেলার পর তখন দেখে তার স্ত্রী চিৎকার করছে, এক সময় বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, ডেলিভারি হয়ে গিয়েছে। তখন ডেলিভারি হওয়ার সাথে সাথে দেখে যে বাচ্চাটা লাফাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সেটা দেখার জন্য তাই মোটেও প্রস্তুত ছিল না। সেই সময় সেই লোকটি বলল যে আপনি তো হয়তো বা বুঝতে পেরেছেন কিছু, কিন্তু আপনি ঘটনাটা কাউকে বলতে পারবেন না, যদি বলেন তাহলে আপনার ক্ষতি হবে, আর এই ক্ষতি আপনি হয়তো বা সহ্য করতে নাও পারতে পারেন। তখন দেখা গেছে যে সেটি ভয় আছে আর কিছু বলতেছে না, আর ওই সময় দায়ীদেরও কিছু দিতে হবে। তো লোকটা কি করেছে যে তার সামনে কিছু কয়লা ছিল, সেই কয়লাগুলো নিয়ে দায়ের একটা মানে শাড়িটা চলে দিয়ে দিয়েছে, বলে যে এগুলো আপনি নিয়ে যান, আমি তো বেশি কিছু দিতে পারলাম না, এটা দিয়ে আপনার মনে হয় অনেক কিছু হয়ে যাবে। সে কেয়ার করলো না কিছু, তখন সে নিয়ে আচলে নিয়ে আসা শুরু করলো। তখন সেই লোকটি বলল যে মানে চিনিয়েছিল, তিনি বলল যে আপনি আবার চোখ বাঁধলো, যে যেখানে আপনি চোখ বাঁধা হয়েছে সেখানে গিয়ে আমি আপনার চোখ খুলবো। সেখানে গিয়ে চোখ খোলা হলো, সেখানে তাকে বলছে যে এখানে আপনি এখান থেকে চলে যেতে পারবেন, এখান থেকে আপনি রাস্তা চিনবেন, আপনার বাসা এখান থেকে কাছে আছে। সে চোখ খুলে দিল, সে দাঁড়িয়ে আসতে থাকলো বাসার পথে। তখন আস্তে আস্তে তার আঁচল থেকে কিছু কয়লাগুলো পড়তে 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 প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। তখন সে বাসায় এসে কয়লাগুলো তার চুলার পারে ফেলে দিল, ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে যখন এক সময় তিনি উঠে যখন চুলার পারে যায়, গিয়ে দেখে সেই কয়লার চাক্কাগুলো স্বর্ণের চাক্কা হয়ে রয়ে গিয়েছে।
আচ্ছা,
সেই স্বর্ণের চাক্কা দেখে তিনি তো হতভাগা হয়ে গেলেন, মানে সবাই জিজ্ঞেস করতেছে এখন কাউকে না তো বলতেই হবে যে এতগুলো স্বর্ণ কোথার থেকে আসলো। তখন তো স্বর্ণের কোনো আসার প্রশ্ন উঠে না সেখানে। তখন তিনি কিছু মানুষকে বললেন, সেই বলার পর তিনি যে জিনিসটা ফেস করলেন তার কিছুদিন পরই তাকে মৃত ঘোষণা করা হলো। তখন তিনি আর বিজীবিত ছিলেন না।
মানে কিভাবে মারা গেলেন,
কিভাবে মারা গেলেন সেটাও আজ পর্যন্ত কেউ বলতে পারেন না, হঠাৎ তিনি মারা যান।
আচ্ছা, আর সেই সোনার যে ইয়েগুলো ছিল
সেগুলো ছিল নাকি সেগুলোর অস্তিত্ব আর এখনো বলা যাবে না,
জানেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
শুনছেন সবসময় ভিডিও ফুটের ফ্যাম। অনেক লম্বা সময় ঘটনা শোনার পরে আমরা একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, এরপরের বিরতিটা যদি একটু তাড়াতাড়ি নিতে হবে, কারণ আমাদের সময়ই প্রায় শেষ হয়ে আসছে। আমাদের সঙ্গে আছেন আরও একজন অতিথি। আমি আরও একবার জানিয়ে দিই আপনাদের, নাইট কামস লাইভ উইথ গ্রামিনফোন অ্যান্ড ইউ আর লিসনিং টু রেডিও ফুটের ফ্যাম। আমার সাথে মাসুম ভাই আছেন, আজকের অতিথিরা আছেন, আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.foodtheandw.facebook.com/ভূত স্টেফেন ডট রাসেল, এই দুটো অ্যাড্রেস হচ্ছে আমাদের অবশ্যই বুঝতেই পারছেন যে এই দুটো অ্যাড্রেস ফেসবুকের, এবং আমাদের সাথে আছে ভূত এফ এম অ্যাদারভাইজ ডট এফ এম ইমেল অ্যাড্রেসটি আপনি লিখে নিতে পারেন এবং সেখানে আপনি ভাবনা পাঠাতে পারেন। আমাদের পরবর্তী অতিথির কাছে আমরা যাচ্ছি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যাঁ রাসেল ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার জীবনে ঘটে যাওয়া একটি ভূতের কাহিনী বলে ভুল হবে, এটা আমার জীবনে একটা সত্যি ঘটনা আমি তুলে ধরতে চাই, আমি ধন্যবাদ জানাতে চাই।
জি বলেন।
হ্যাঁ আমি ঘটনা দিকে যাচ্ছি, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বলে বিশ্বাস রাম, আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর।
আচ্ছা
মাদারীপুর, আমার ঘটনা হচ্ছে গোপালগঞ্জের। তো মাদারীপুর আর গোপালগঞ্জ পাশাপাশি এরিয়া, বাট আমরা চার বোন দুই ভাই। তো ছোট বোন জামাই মাছের ব্যবসা করে, উনি ওখান থেকে গ্রাম থেকে মাছ ঢাকায় রপ্তানি করে। তো উনি সচরাচর কোথাও বেড়াতে যাইতে পারে না, তখন আমাকে আমাদের বাসা যখন বেড়াতে আসলো আমাকে বলল ভাই আমাকে রাত্রে একটু থুয়ে আসতে হবে, তো রাত হয়তো আর চারটার দিকে। তো আমি বলছি জি অবশ্যই যাব। তো তখন দাদাকে থুইতে গেলাম, আই মিন তখন রাত চারটার কথা ছিল, কিন্তু ঘড়িতে তখন ছিল রাত 12:30। তো মনে আনন্দে দাদাকে থুয়ে যখন আমি ব্যাক পথে বাসার দিকে ফিরছিলাম, তখনই একটা অদ্ভুত আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল। দেখলাম যখন আমি নৌকা বাইতে ছিলাম, পূর্ণিমার রাতের মতোই আকাশটা জ্যোৎস্না ভরপুর ছিল, হঠাৎই দেখতে পেলাম তিনটা মেঘ আকাশটাকে চারটাকে ঘিরে এপাশ ওপাশ যাওয়া ঘুরতে ছিল। তো আমার মনের ভিতর খুব ভালোই লাগতেছিল। রাশেভাই আমার একটা ভালো একটা হ্যাবিট আছে যে আমি কারণে অকারণে গান গাই। তো আমি গান গাইতে গাইতে নৌকা বাইতেছিলাম, হঠাৎ সামনে দেখি একটা বৃদ্ধ মহিলা। মহিলার পরনে ছিল ধূসর, সাদা না কিন্তু সাদার মতো হয়তো বা অনেক নোংরা কাপড়টা পরে উনি আমার সামনে দিয়ে যাচ্ছিল। এবং ওই এলাকাটা সম্পর্কে আমি অনেক কাহিনী শুনেছি। তো যখন ওনাকে দেখলাম হঠাৎ করে, তো আমার মনে ভিতরে একটা আশঙ্কা ঢুকে গেল যে এত রাত্রে এই মহিলাটা কি করে। আমি তাকে বারবার ডাকতেছিলাম যে কে তুমি, এত রাতে কি করতেছ। তো উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে উনি সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ ভাই সেই মেঘ থেকে এত প্রচণ্ড বৃষ্টি নামতে থাকলো, মনে হচ্ছে যেন আমার নৌকাটা ডুবে যাবে, এবং চারপাশটা এমনটাই বাতাস হতে থাকলো, বাজঝড় গাছ
ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল,
এমনভাবে কাঁপতেছিল। আমি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তো হঠাৎ করে এবং আমি দেখতেছি মহিলাটা আমার সামনে সামনে যাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করছি বারবার যে আপনি কে, প্লিজ আমাকে একটু বলেন, এমনিতে আমার খুব ভয় পাচ্ছে, আপনি যদি মানুষ হন বা যেই হন আমাকে একটু বলেন তাহলে আমি একটু সাহস পাই।
কেন আপনি এটা জানতে চাচ্ছিলেন যে উনি কে?
জানতে চেয়েছি ভাই, ওখানে আমি অনেক গল্প শুনেছি ওই জায়গাটা নিয়ে, ওখানে একটা মন্দির আছে শীতলা মন্দির। তো লোকেশনটা আমি বলেই দিই, গোপালগঞ্জ তিতুলবাড়ি গ্রাম। তো আমার আব্বুর কাছে, আমি আমার বাবার কাছে, আমার দাদুর কাছে অনেক গল্প শুনেছি ওখানে নিয়ে। তো আমার ওনাকে দেখি কেমন যেন আমার একটু অদ্ভুত লাগতেছিল। তারপর আমি বারবার যখন জিজ্ঞেস করি তখন উনি আমাকে শুধু একটা কথাই বলেছিল, যাচ্ছিস বাড়ি, বাড়ি যা, কেন তুই আমার পরিচয় জানতে চাচ্ছিস ভাই। তো এইটা শোনার পর তখন আমি আরো হতবাক হয়ে গেলাম যে কে সে যে আমাকে পরিচয় দিচ্ছেন এবং আমাকে বাড়ি যাওয়ার কথা বলছে। আমি যতটা দূরে যাচ্ছি ততটাই উনি আমার সাথে আছে, মনে হচ্ছে আমার ছায়ার মতো আমার পিছনে লেগে আছে। তো আমি ওনাকে আবারও জিজ্ঞেস করি, আপনি বলেন প্লিজ, নাহলে আমি এমনিতেই ভয়ে কাঁপতেছি, আপনি একটু বলবেন। তখন উনি আমায় বলতেছে যে আবার বলতেছে যে তোকে না যাইতে বলছি, তুই এখনো কি করস নৌকা বার।
তারপরে
যখন মন্দিরের কাছাকাছি আসি ভাই, মহিলাটাকে আর দেখতে পাচ্ছি না, এবং মন্দিরের ভিতর থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে যে ভিড়া নাও ভিড়া নাও। তো আমি নাও বাইতে পারতেছি না। হঠাৎ করে তখন মায়ের কথা চিন্তা হলো, মামা বলে ডাকতেছিলাম, মা বাঁচাও মা বাঁচাও, হয়তোবা আমি আর ঘরে ফিরতে পারবো না। তখন মন্দিরটা যখন কাটালাম তখন একটা ফুলের ঘেরান আসতেছিল, ফুলের ঘেরানটা
বেলি ফুলের গান, সাধারণত বেলি ফুলের গান আমাদের এলাকায় যতটা পাওয়া যায় বেলি ফুলের গানটা শুনতেছিলাম। খানিকটা এগোনোর পর মন্দির থেকে বিশ অথবা পঁচিশ কদম এগায়া তখন আমি একটা মনে হচ্ছে যেন পোড়া গন্ধ হচ্ছে, মনে হচ্ছে কোনো মানুষকে পোড়ানো হচ্ছে এমন গন্ধটাই পাচ্ছিলাম। তখন আমি আরো অদ্ভুত হয়ে গেছি। ভাই একটু বলা ভালো যে ওই এলাকায় কিছুদিন আগে বিয়ে হচ্ছিল একটা বাড়িতে, ওই বাড়ির সাথেই তো বাড়ির একটা শিশু ওখানে ঘুমানো ছিল, শিশুটাকে ওই পুকুরেই ওই মন্দিরের সামনেই মৃত অবস্থা পাওয়া গেছে। তো আমি যখন পুরা গ্রামটা ফিরতেছিলাম তখন আমি আরো নার্ভাস হয়ে গেলাম, নার্ভাস হয়ে তখন নৌকা পাইতেছি না ভাই, আমি ভাবছি হয়তো বা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে হয়তো বা নৌকা পাবো। যখন রেস্টের দিকে পাড়ের দিকে নৌকা ফিরাচ্ছি দেখি হঠাৎ করে একটা লোক জাল খাওয়াচ্ছে, তখন আমি তাকে দেখে একটু সাহস পেলাম। তিনি আমাকে বললো যে বলাই ভয় নেই আমি আছি। তখন আমি আরো অবাক হয়ে গেলাম, সে ব্যক্তি কেন আমার নাম জানলো, আমি তো তাকে কখনো দেখিও নাই বা তাকে কখনো চিনি না, কিভাবে আমার নাম জানলো। আবার ভাবতে পারি হয়তো আমাকে চেনে। তখন আমি বলছি কাইন্ডলি আপনি কি আমাকে একটু পথটা তো দেখাই দেবেন, আমি কিভাবে যাব, আমি আর নৌকা বাজতে পারতেছি না। তো উনি আমাকে বলল যে তুমি খাল দিয়ে যদি নৌকা বাও হয়তো বা তোমার নৌকা ডুবে যেতে পারে, তুমি ডাঙ্গা দিয়ে নৌকা বাও। তখন আমি ডাঙ্গা নিয়ে বাইতে থাকি এবং বাইতে বাইতে বাড়ি আসি। বাড়ি আসার পর ভাই আমার তিন দিন জ্বর হয়, কিন্তু এই কথাটা আমি একমাত্র আমার বাবাকে শেয়ার করেছিলাম, হয়তো বাবা আস নাই। কিন্তু ভাই এর তিন দিন পর যখন আমি হোস্টেলে থাকি, আর আমার একটা অভ্যাস আছে ভাই, সবাই যখন বারোটার নাগাদ বই পড়ে আমি বারোটার পর থেকে বই পড়ি। আমি হোস্টেলে থাকি, হোস্টেলে তিন নম্বর রুমে বসে যখন বই পড়তেছি ভাই, হঠাৎ দেখি বৃষ্টি নামছে এবং খুব ঝড়।
এদিকে একই ঘটনা
ভাই, হ্যাঁ, তিন দিন পর তো হঠাৎ যখন ঝড় ছাড়ছে এবং আমার পিদুম ডায়মেন্ড আমার বাতিটা বারবার নেবে যাচ্ছে আর আমি বারবার ধরানোর চেষ্টা করছি, তখন কিন্তু ভাই আমার ভিতরে ভূত জিনিসটা মানে অধীনে কাজ করতেছিল না, যেটা পাস্ট ইজ পাস্ট। তো যখন আমার আমি তিনবার চারবার নেবে যাচ্ছে এবং নেবে যাওয়ার আমি ধরাই বই পড়তেছি, মনে হয় 15 সেকেন্ড বই পড়ছি ভাই, নিউজপেপার রচনাটা পড়তেছি, তো হঠাৎ দেখি একটা কান্নার শব্দ ভাই। আমি তখন অবাক হয়ে গেলাম যে রাত বাজে 11:40, তখন 11:40 এখানে কেন কান্নার শব্দ শুনতে পাবো আমি। তো আমি কান্নাটাকে সামনে রেখে আমি ওদিকে যাচ্ছি এবং দেখতেছি কান্নাটা ততটাই সরে যাচ্ছে।
আচ্ছা,
কান্নাটা ততটাই সরে যাচ্ছে, আমি জিজ্ঞেস করি যে আপনি কেন কাঁদছেন। তখন বলতেছে যে আমি কাঁদছি সেটা আমার ব্যাপার, তুই তোর কাজ কর ভাই। তখন আমি আরো বিভ্রান্তিতে চলে যাই। চলে যাওয়ার পরে তখন আমি আবার ফিরে এসে যখন বই পড়তেছিলাম তখন আবার বারবার এই কান্না
প্রতিদিন হতো।
হ্যাঁ, প্রতিদিন মনে হচ্ছে ভাই
এখনো
মনে হচ্ছে আমার পিছে ধায় বা কে যেন আমার সাথে আছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার চমৎকার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। ছোট্ট একটা ঘটনা আছে আমাদের হাতে, সময় খুব কম, আর তার ঘটনা শুনে আসবো।
তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার জন্মস্থান লালপুর গোপালপুরে, সেখানে বাবা নদী বসুগার মিলে জব করে, তো আমরা বেসিক্যালি মিলে কোয়ার্টারে থাকতাম। তো আমি যখন ছোট ছিলাম অনেক সময় অনেক ঘটনা শুনছি দেখছি। তো
আমরা একটু আগে একটা গ্রামের ঘটনা শুনলাম, এটা কি গ্রামের?
জি, এটা গ্রাম না, ঠিক মফস্বল এরিয়া, অনেকটা গ্রামের মতো। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমাদের এরিয়াতে বেশ কিছু প্লেস রয়েছে যেটাকে আপনি বলতে পারেন যে হন্টেড প্লেস। দেখলে কিছু প্লেস থাকে না যে আসলে দেখলেই মনে হয় ভূতুরে পুরোনো বিল্ডিং
একদম।
আর বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এরিয়াটা আশেপাশের ম্যাক্সিমাম বিল্ডিং গুলো কিন্তু সেই মারোয়ারিদের সময় তৈরি হয়েছে এবং আমাদের সুপার মিলটাও অনেক পুরোনো সময়ের। তো এখান থেকে আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কোয়ার্টারে থাকতাম। তো কোয়ার্টারে প্রত্যেকটা বাসাগুলো খুব পাশাপাশি। তো কোনো একদিন বিকালে, আমি তখন অনেক ছোট, বিকালে ঠিক সন্ধ্যা রাগ দিয়ে, তো পাশের বাসায় আমাদের হচ্ছে একটা ফ্যামিলি থাকতো। তো ওনার যে মেয়ে, ওনার মেয়ের নাম হচ্ছে যে আসমা, তো ওনার বাবাকে সবাই হচ্ছে যে ঘটক নামে খুব ভালো করে চিনত আর কি। তো ওনার মেয়ের কাহিনী এটা, ওটা সন্ধ্যার দিকে বাসায় ছিলাম আমরা, শুনি যেটা রাস্তায় অনেক চিল্লাচিল্লি হলে কোয়ার্টারের ভিতরে সব পাশাপাশি বাসা শোনা যায়, শুনি হচ্ছে যে তাকে নাকি জিনে আছর করছে এরকম কিছু একটা।
আচ্ছা,
তো এমন অবস্থায় আচ্ছা দেখতে যাই তাকে তার বাসাতে। বাসায় যাওয়ার পরে যেটা দেখি যে একটা মহিলা মানে সে মেয়ে, তার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তাকে কেউ ধরে রাখতে পারছে না, সে যে ভাষায় কথা বলছে আসলে আমি জানি না এটা কোন দেশের কিংবা কোন ভাষা ছিল, এবং চুলগুলো সব আওলা ঝাওলা অন্যরকম একটা অবস্থা। সেই অবস্থায় হচ্ছে যে তাকে বিভিন্ন জন বিভিন্ন কোশ্চেন করছে, সে আসলে তাকে দেখতে মনে হবে যে একজন অ্যাবনর্মাল মানুষের সামনে আমি দাঁড়িয়ে আছি, ব্যাপারটা এরকম।
আচ্ছা,
তো এখানে যেটা হয় যে ওই সিচুয়েশনটা আমি দেখি, তো এমন অবস্থায় আমাদের পাশের বাসায় হচ্ছে যে আরেকজন আঙ্কেল ছিল, উনি হচ্ছে যে এখন অবশ্য উনিও এগুলো নিয়ে কাজ করতো, জিন টিন ওনার কাছে নাকি আসতো, উনি মাঝে হজ করে আসার পরে উনি এই জিনিসগুলো আসলে নাকি বাদ দিয়েছে। আমি উনি সম্ভবত মারাও গিয়েছে, ওনার নাম ছিল মুনসুর।
আচ্ছা,
ঠিক আছে। তো আঙ্কেল এইগুলো করতো, ঝাড়ফুঁক দিত মানুষকে, পানি টানি পড়ায় দিত, নামাজ কালাম পড়তো, পাস করতো। তো উনাকে ডাকা হয়, তো উনি যেটা বলে যে উনাকে নাকি হচ্ছে যে জিনে আসর করেছে আর কি, যেটা করেছে সেটা করে হচ্ছে ওনার বাসার সামনে, ওনাদের বাসার পেছন সাইডটাতে একটা বিরাট খেলার মাঠ ছিল আমাদের, যেখানে আমরা আসলে খেলাধুলা করতাম, আমাদের কোয়ার্টারে একটা বিরাট মাঠ ছিল। তো ওইখানে ওই মাঠের যে সাইডটা ওনাদের বাসার পেছনের সাইড, মানে যেটাকে বলে উঠোন সাইড আর কি, তো ওইখান থেকে নাকি বেসিক্যালি হচ্ছে যে জিনটা ওনাকে আসর করে সন্ধ্যার দিকে, তার চুল ছাড়া ছিল এর জন্য নাকি। তো পরে এই আঙ্কেল ওকে ঝাড়াফু দেয়, পানি টানি পরে দেয়, দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে জিনকে নাকি বলা হয়, তখন ওনার শরীরে জিন ছিল, তো ছেড়ে যাওয়ার জন্য বলা হয়, উনি নাকি বলে যে ছেড়ে যাবে না। পরে এক সময় দোয়া কালাম পড়ার পরে ছেড়ে যেতে সে রাজি হয়, এবং হওয়ার পরে তাকে বলা হয় যে সে যে ছেড়ে যাবে এটার প্রমাণ কি। তো ওনাদের বাসার উঠোনে যেটা ছিল সেটা হচ্ছে যে সাজিনা গাছ, আমরা চিনি সবাই, একটা গাছ ছিল সাজিনা গাছ। তো বলা হয় যে গাছের একটা ডাল ভেঙে চলে যাওয়ার জন্য, উনি যখন ওনাকে দোয়া কালাম পরে ঝাড়ফুঁক দিচ্ছিল, ওই সময়টাতে দেখতে পারি যে আমি ফিল করা যায় কিছু একটা চলে গেল, একটা জোরে বাতাস হয়ে গাছের একটা ডাল ভেঙে পড়ে যায়।
আচ্ছা,
তারপরে উনি সুস্থ হয়ে যায়। এরকম আরো অনেক ঘটনা আসলে ঘটেছে, এই মুহূর্তে ঠিক এভাবে শেয়ার করতে পারছি না, তবে আমাদের কোয়ার্টারে অনেক ঘটনা রয়েছে এরকম।
আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন, যেমন ফিরোজ আমাকে লিখেছেন যে তার ফ্যামিলির কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আজকের ঘটনা সবগুলোকে হার মানাতে পারে। আমি এরকম ঘটনা আসলেই চাই, এবং আপনি প্লিজ আমাদের একটু লিখে পাঠাবেন কাইন্ডলি, তাহলে আমি আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারি সবার সাথে। এবং অ্যাড্রেসটা হচ্ছে bhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmedarbhutefmed কি বলবো যে মেঘনা চাইতেই জল যেটাকে বলে আর কি, সেরকম একটা ব্যাপার। আমাদের সাথে আছেন রিহান এবং তুই বলছেন সেই একটা স্টোরি। তো আপনাদের কথা মতো আছে কিন্তু সব ধরনের ঘটনাই প্রচার করেছে, জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আপনারা গ্রামের ঘটনা শুনতে চাইছেন, গ্রামের ঘটনা একটু আগে শুনলেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এছাড়া আইয়ান রায়হান রিজভি, এছাড়াও এমডি রিপন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি সিফাত সহ আরো অনেকে। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো এবং ফিরে এসে আপনাদের কোনো ঘটনা নেই, আপনাদের জাস্ট যে সমস্ত মেসেজগুলো আছে বা আপনাদের যে সমস্ত কমেন্টগুলো আছে সেগুলো আমরা পড়ে শোনাবো। তো সেই পর্যন্ত যারা থাকবেন আমাদের সঙ্গে থাকুন, স্টেজিং টু ফুটে দেখান অ্যান্ড ফুটে।
Bhoot FM, the night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক। আমরা শুনছি ভূত এফএমের যে ঘটনাগুলো এতক্ষণ পর্যন্ত শুনলাম এবং এখন কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি আমি। আমাদের সাথে আছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা আজ দেখতে পাচ্ছি এমডি শাফিজ আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহতা জরিফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই রেডিও ফুর্তির পেজে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আদনান গফুর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লামিয়া তাসনিম, এছাড়া তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং কাশ্মীরের ক্লিপটা ভালো লাগলো লিখেছেন আকাশের তারা। আমাদের সঙ্গে ফুয়াদ আহসান আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শান্ত, তিনি দুবাই থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারাবি আহমেদ রাসেল সৌদি আরবিয়ার দমাম শহর থেকে তিনি শুনছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহমুদ আখতার, এছাড়াও আছেন দুরন্ত পথিক রাজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুজ্জামান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুজন সুমন সরকার এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ভূতক্রমে এই পেজটায়, রেডিও ফুটির পেজটায়। ভূতক্রমের পেজ যারা আছেন তারা দেখতে পাচ্ছি রেশাদুজ্জামান সুমন আমাদের সঙ্গে আছেন, শাকিল মোহাম্মদ নাসির আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন অর্থহীন ইমন, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি তানভীর আজাদ রবিন, মোহাম্মদ মুন্না আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি রেশাদ খান অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন রুহাইয়া ইসলাম সজতি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও লিটন নাটোর থেকে অনেস্ট বয় নাজমুল হাসান আমাদের সঙ্গে আছেন, হাবিবুর রহমান বেলাল আছেন, মনজুরুল ইসলাম আরিয়ান আমার সঙ্গে আছেন, গ্রেট স্টোরিজ আমাদের সঙ্গে আছেন, মেরাজ সাকিব, এছাড়াও আছেন শেখ মোহাম্মদ আরিফ আমাদের সঙ্গে আছেন, আদনান জনি এছাড়াও আমাদের সঙ্গে আছেন, তানভীর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যতক্ষণ যারা এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি মেহেদি সিএসকে সবুজ আহমেদ এছাড়াও রিয়াদুল ইসলাম আলম সুমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমন খান সহ এমডিজি সুন রিয়াজ হুসাইন অসমাপ্ত ভালোবাসা আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59 ভূতক্রম নিয়ে, নতুন অতিথিদের নিয়ে চলে আসবো, হয়তো আপনিও থাকতে পারেন সেইখানে, এবং সেটার জন্য আপনি যেটা করতে হবে আমাদের ঘটনা পাঠাতে হবে, এবং ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutokrom@radiokurti.fm which is bhutokrom@radiokurti.fm। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।